This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে কুয়াশার রাতে শুনছে রেডিও 90.2 এবং সঙ্গে আছে বিশ্বামী
আর আমি অনিন্দ্য।
আমার মনে হয় বন্ধুরা প্রতিবারের মতো অপেক্ষা আছে যে কখন আমরা শুরু করব, কখন আমরা আসবো, এবং তারা যেটা আমরা লক্ষ্য করে দেখেছি তারা একদমই অপেক্ষা করতে চায় না, তারা কুয়াশার গল্প শুনতে বেশি আগ্রহী। তো আজকে গল্প শুনতে আগ্রহী হলেও যেটা আমরা নিয়মিত করে থাকি, কারণ অনেক বন্ধুরা কষ্ট করে আমাদের লিখে পাঠায়, কারণ আমরাই তাদেরকে অনুরোধ করি, অনেক সময় তারাও আমাদেরকে অনুরোধ পাঠায় যে আমরা কি লেখা পাঠাতে পারি। আমরা বলি যে কোনো রহস্যের কাহিনী থাকলে বা কোনো যেকোনো যেকোনো কাহিনী হোক, সেটা ভূতের হতে পারে, খুনের হতে পারে, বা কোনো রহস্য আছে এরকম কোনো কাহিনী লিখে পাঠাতে, এবং এ পর্যন্ত প্রচুর পাঠানো হয়েছে, পাঠিয়েছে এবং নিয়মিত আমরা পড়েও থাকি। তো পাঠাবার ঠিকানাটা আগে জানিয়ে দিই, তারপরে আজকে যে দুজন বন্ধু গল্প পাঠিয়েছে ছোট্ট ছোট দুটো গল্প সেটা পড়ে তারপরে আমরা মূল গল্প চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে ঠিকানায় পাঠাতে হবে, কিংবা কুয়াশার যে মূল স্ক্রিপ্ট যেটা মূল কাহিনী থাকে সেটাও যদি কেউ পাঠাতে চান বা পাঠাতে আগ্রহী, তাদের জন্য ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে kuasha@gmail.com, আর যদি পোস্ট করে পাঠাতে চাও বা পাঠাতে চান তাহলে হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, ঢাকা, কারওয়ান বাজার।
আর আমাদেরকে মেসেজ করতে হলে, শারমিন, আমাদেরকে মেসেজ করতে হলে ABC লিখে আপনার কথাটা লিখে পাঠিয়ে দেন 2221 নম্বরে।
SMS করতে 2221, কিন্তু তার আগে অবশ্যই ABC লিখতে হবে, লিখে যে কথাটা লিখতে চাইছে সেই কথাটা লিখে নাম লিখে পাঠাতে হবে। আর আজকে আমরা যে গল্পটার মূল কাহিনী আমরা যেটা কুয়াশার আয়োজন করেছি, মূল কাহিনী আয়োজন করেছি, সেটাও কিন্তু আমাদের একজন বন্ধু অর্থাৎ আমাদের একজন শ্রোতা বন্ধু লিখে পাঠিয়েছেন। মূল কাহিনীটা তার সেটা স্ক্রিপ্টিং করেছেন হচ্ছে সাকিব ফজলুল। পরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এখন আর কি গল্পে যাবার আগে বন্ধুদের পাঠানো গল্প পড়ার আগে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য গ্রামীণ ফোন নিয়ে এলো ইন্টারন্যাশনাল SMS এর দুটি দারুণ অফার। প্রথম অফারে মাত্র 3 টাকা পাঠের একদিনের মেয়াদ সহ 3টি ইন্টারন্যাশনাল SMS পুরো 60% ডিসকাউন্টে। অফারটি অ্যাক্টিভ করতে স্টার্ট লিখে স্পেস দিয়ে ISMS মনে রাখতে হবে, ISMS বোল্ড লেটারে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে পাঠিয়ে দিতে হবে 3040 এই নাম্বারে, লিখে পাঠিয়ে দিতে হবে 3040 এই নাম্বারে, স্পেস 1 ISMS স্পেস 1 এটা লিখে পাঠিয়ে দিতে হবে 3040 এই নাম্বারে। আর দ্বিতীয় অফারে হচ্ছে মাত্র 7.5 টাকায় পাঠিয়ে 3 দিনের মেয়াদ সহ 5টি ইন্টারন্যাশনাল SMS এ পুরো 40% ডিসকাউন্ট। এই অফারটি অ্যাক্টিভ করতে স্টার্ট লিখে স্পেস দিয়ে আবারও সেই ISMS বোল্ড লেটারে, তারপর স্পেস দিয়ে 2 লিখে পাঠিয়ে দিন 3040 নম্বরে। এই অফারের বিস্তারিত যাতে ভিজিট করুন www.grameenphone.com এই ঠিকানায়। তো জানিয়ে দিলাম কাজের খবর, এখন অনিন্দ্যর কাছে বোধ হয় দুটো গল্প আছে আজকে আমার বন্ধুরা লিখে পাঠিয়েছে, সেটা ইতিমধ্যে অনেক SMS এসে গেছে,
আমি কি আগে ওইগুলো পড়ে নিব?
আমি এখানে পড়ছি। একটা লিখেছি সন্দীপ থেকে, আপু আমি ইমেইলে গল্প পাঠিয়েছি পড়বে, কিন্তু নইলে আমি আর কুয়াশা শুনবো না, তোমাকে সন্দীপ আসার আমন্ত্রণ জানাচ্ছি, তোমাকে অনেক গল্প শোনাবো। তুমি কখন পাঠিয়েছো টাইমটা আমরা জানি না, আমরা আজকে আমাদের গল্পটা মূল কাহিনীতে অনেক বড়, আর যদি সময় থাকে আমি ডেফিনেটলি তোমার গল্পটা পড়ে শোনাবো,
আজকে না হোক পরে
পরে পরে পড়ে শোনাবো, কারণ আজকে দুটো গল্প আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি। আর ইমন লিখেছে, হাই নাহারাপি, আমি আই এম গোয়িং টু চিটাগং, শুভকামনা তোমার কুয়াশার জন্য, তোমার জন্য শুভকামনা। তুর না নিশিতায় যাচ্ছ না কিসে আমি জানি না, তবে আজকে 9 তারিখও নয় এবং 7 নম্বর বগি ছিল,
6 নম্বর
বগি না, 9 নম্বর বগি 6 নম্বর সেট, সেটা একটু অ্যাভয়েড করো। আর শ্যামিন আপু তোমার সাথে আছি, আমি রাত জেগে তোমার প্রোগ্রাম শুনি, বাট আমার SMS কেন পড়া হয় না। মোহাম্মদ রিয়াদ টাঙ্গাইল থেকে লিখে পাঠিয়েছে, রাজকোষা থেকে লিখেছে, আপনি আমি কুয়াশা শুনে ভয় পাই না, আমি একলা কবরস্থানের পাশে বসে কুয়াশা শুনছি। থ্যাংকস কুয়াশাকে। কবরস্থান হচ্ছে সবচেয়ে শান্তি জায়গা, সবচেয়ে পবিত্র জায়গা আমার মতে। আমিও কখনো কুয়াশা শুনতে আমার মনে কবরস্থানে ভয় পাবো না। আমি জানি না, ছোটবেলা খুব ভয় পেতাম, কিন্তু একসময় আমার মনে হচ্ছে এটা আমাদের সবচেয়ে শান্তি এবং নিরাপদ জায়গা। এনিওয়ে, সাব্বির আল মাহমুদ লিখেছে সাবার থেকে, শামিন আপু অ্যান্ড অনিন্দ দাদা কেমন আছো তোমরা?
ভালো আছি,
আমরা ভালো আছি। আগে আরেকজন লিখেছে, শামিন আপু আগামীকাল আমার জন্মদিন, আহমেদ সাদ উত্তরা, তোমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে আহমেদ সাদ, আবার সময় থাকলে আরেকবার তোমাকে উইশ করবো। আচ্ছা, কুয়াশা রক্স লিখেছে, তানজিদ হাই আপু, আমি শারমিন লক্ষ্মী বাজার থেকে লিখে পাঠিয়েছি, আমার মেসেজটা পড়ো আপু, আমার এবিসি শুনতে খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো আমরা অনিন্দ্র, তুমি প্রথম কোন কার লেখা গল্পটা শোনো?
আচ্ছা, খুলশী চট্টগ্রাম থেকে লিখেছেন ওয়াহিদ, ওনার গল্পটা দিয়ে আজকে শুরু করি। উনি লিখেছেন একটা রাতের গল্প, নিস্তব্ধ রাত, চারিদিকে মরা মাছের চোখের মতো জ্যোৎস্না, মানে এই পূর্ণিমা রাত আর কি। এবং এই পূর্ণিমা রাতে হঠাৎ করে নীরার ইচ্ছে হলো সে ঘুরতে যাবে, সাথে তার সব সময়কার দুই সহযোগী আছে আবির আর রাফসান। তারা ঠিক করলো যে পূর্ণিমা রাতে একটা গ্রামে যাবে, গহীন গ্রামে, আসলে ঠিক ঘুরতে না, একটা পত্রিকার রিপোর্ট লিখতে, মূলত উনি সাংবাদিক। এই রিপোর্টের টপিকটা হলো দুনাপুকুর, কারণ লোকমুখে শুনেছে যে দুনাপুকুরে আসলে জলমানব থাকে। এখন এটা আসলে সত্যি কিনা এটা দেখতে মীরা সেখানে যেতে চায়। যাচ্ছে অনেক রাতে, তারা দুজন মিলে যাচ্ছে, দুনাপুকুর অনেক খুঁজে তারা বেরও করলো। এবং পূর্ণিমা রাত, রাত 12টার পরে তারা পুকুরের পাশে বসলো, এবং আসার পরেই তারা এই জলমানব নিয়ে যে গ্রামে প্রচলিত কথা আছে এই কথাগুলো সংগ্রহ করলো। করার পর রাত 12টার দিকে বসে আছে, ছবি তুলছে অসম্ভব সুন্দর জ্যোৎস্না, এই অবস্থায় অনেকক্ষণ বসে থাকলো, কিন্তু দেখলো যে কোনো সাড়া শব্দ নেই, একদমই কোনো সাড়া শব্দ নেই। তারা এক সময় ভেবে বসলো যে হয়তো এটা শুধুই প্রচলিত, এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো সত্যতা নেই। মাঝরাতে যখন ঠিক মাথার উপরে গোল চাঁদ, পুকুরের উপর আলোটা পড়েছে, ঠিক এই সময় হঠাৎ পুকুরের পানিটা দুলে উঠলো। এবং যখন দুলে উঠলো, তখন তারা দেখলো পুকুরের মাঝখান থেকে একটা আকৃতি উঠে যাচ্ছে, ঠিক ছাত্র ছাত্রী উঠে যাচ্ছে, উঠে যেতে যেতে এক পাড়ে এসে দাঁড়ালো। যখন খুব কাছ থেকে দেখলো পূর্ণিমার আলোতে যে ওটা ঠিক লোহার মতো শক্ত, একটা ধাতু মতো খুব শক্তিশালী একটা মানুষের আকৃতি, ঠিক মানুষ না, নাকটা যথেষ্ট লম্বা, এরকম একটা অবস্থা। এবং যেহেতু সাংবাদিক, সে ক্যামেরা নিয়ে এসেছিল এবং সে ধরে নিয়েছিল যদি পাই তাহলে ছবিটা তুলে নিয়ে যাব। সে অনেক ছবি তুলেছিল পূর্ণিমা রাতে, কিন্তু ওই সময় সে যখন ক্যামেরার ফ্ল্যাশে ক্লিক করলো, দেখলো ফ্ল্যাশ হলো না, ছবিও উঠলো না। কিন্তু ক্যামেরার নতুন ক্যামেরা, ওইটার ব্যাটারি ফুল ছিল, মেমোরি কার্ড খালি ছিল, অনেক ছবি তোলা যেত কিন্তু কোনো ছবি উঠলো না। কোনোভাবেই সেটা ঠিক করতে পারলো না, দেখলো পাশ দিয়ে হেঁটে গেল এবং ঠিক মাছের মতো একটা, মাছের যেরকম আষ্টে একটা গন্ধ আছে সেরকম একটা গন্ধ হঠাৎ করে তাদের পাশ দিয়ে গেল, এরকম মনে হলো। এই অবস্থায় তারা মানে ঠিক স্তব্ধ হয়ে গেল। তার কারোর সাথে যে দুইজন ছিল সহযোগী, তাদের সাথে মানে এরা তিনজন কারোর সাথে কথা বলতে পারছিল না, বাকরুদ্ধ। এক পর্যায়ে তারা ম্যাচের কাঠি জ্বালালো যে অন্ধকারের ভিতর দেখি আসলে কি। যখনই জ্বালালো তখন দেখলো হঠাৎ করে বাতাসে একটা বাতাসের মতো গেল এবং ম্যাচের কাঠিটা মানে আগুনটা নিভে গেল। নিভে যাওয়ার পর আবার দেখলো সেই একই গন্ধ এবং ঝুপ করে একটা শব্দ হলো পূর্ণিমা রাতে নদীর মাঝখানে, তা এবং সে জলের ভিতর জলমানবটা হারিয়ে গেল। তারা এটা কোনো স্মৃতি বা তারা কোনো ছবি রাখতে পারেনি।
আমার মনে হয় আমরা কি আরেকটা গল্প বা সময় পাবো? আরেকটা যে গল্প আছে আমার মনে হয়ে যাবে 3 মিনিটের মধ্যে যদি খুব তাড়াতাড়ি, কারণ আমার কাছে খুব তাড়াতাড়ি আজকে মূল গল্প চলে যাবে। কারণ বাইরে আজকে একটা এমন পরিবেশ, থমথমে একটা ভাব, কেউ নেই কোথাও, মনে এর মধ্যে বন্ধুদের আমরা এইরকম একটা সিচুয়েশনে আর বেশি অপেক্ষা করিয়ে রাখতে পারি না। কিন্তু তারপরে যেহেতু একজন বন্ধু পাঠিয়েছে, তুমি গল্পটা শুরু করে ফেলো। এটা কে লিখেছে?
এটা লিখেছে সঞ্জয় দেবনাথ, ফটিকছড়ি চট্টগ্রাম থেকে।
আচ্ছা,
উনি লিখেছেন যে উনি একজন লেখক, লেখালেখি করতে পছন্দ করেন এবং তরুণ লেখক, বেশ কিছু পত্রিকায় তার গল্প কবিতা ছড়া ছাপা হয়েছে, প্রথম আলোর রস আলোতেও তার একাধিক লেখা ছাপা হয়, এবং সে তার পছন্দের লেখক মোহাম্মদ জাফর ইকবাল তার একটি উক্তিও দিয়েছেন যে যে যত বেশি বই পড়ে সে তত বড় লেখক হতে পারে এবং সে সেটা মেনেই চলে এবং বই পড়ার চেষ্টা করে। সে তার জীবনের একটা সত্যি ঘটনা লিখেছে যে আশ্চর্য, তার জীবনের আশ্চর্যজনক ঘটনা যেটা, সে প্রায় রাতেই স্বপ্ন দেখে, সঞ্জয় দেবনাথ উনি প্রায় রাতে স্বপ্ন দেখেন এবং বেশিরভাগ স্বপ্নই এক পর্যায়ে মানে গল্পের মতো এবং পরবর্তীতে সেটা গল্প লেখার মতো, মানে খুব সুন্দর গোছানো স্বপ্ন যার শুরু আছে, শেষ আছে, ক্লাইম্যাক্স আছে, এরকম স্বপ্ন সে প্রতি রাতেই দেখে প্রায়। এবং এটা নিয়ে হয়তো সে ধারণা করছে যে হয়তো সে সাহিত্য নিয়ে খুব বেশি নিমগ্ন থাকে, কবিতা গল্প লেখে বলেই হয়তো স্বপ্নের ব্যাপারগুলো চলে আসে সাবকনশিয়াস মাইন্ডে। কিন্তু তার চেয়েও অবাক করার বিষয় হচ্ছে সে মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দেখে যা পরবর্তীতে ঘটে যায়। সে একটা উদাহরণ দিয়েছে যে, এবং এই কথাগুলো যখন সে যাকেই বলেছে তার কেউ বিশ্বাস করতে পারতো না, সবাই বলতো হয়তো পাগল হয়ে গেছে বা মানসিক ডাক্তার দেখানো উচিত, এরকম কথা বলতো। সে তার জীবনে একটা উদাহরণ দিল, সবচেয়ে বড় উদাহরণ যেটা তার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে, 2012 সালের শেষের দিকে মার্টিন কয়েলের মার্টিন সোনার খুলি অফার একটা আসে এবং এর দ্বিতীয় সপ্তাহে বিজয়ী হিসেবে উনি এক ভরি একটা সোনার কয়েন পান। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে কখনই ইচ্ছে ছিল না যে এই প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে এবং সেরকম কোনো ধারণাও ছিল না তার কিভাবে করতে হয়। সে হঠাৎ একদিন রাতে স্বপ্ন দেখলো যে একটা মেয়ে
পাওয়ার আগে
আগে সে কখনো ধারণা করেনি যে এই প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে। সে হঠাৎ একটা স্বপ্নের মেয়ে কণ্ঠ শুনতে পেলো যে তুমি অংশগ্রহণ করো, হতাশ হবে না। তারপরে সে এটা খুব একটা কেয়ার করে নাই। এক পর্যায়ে সে যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেললো এবং সে বিজয়ী হয়ে গেল। এবং এইরকম ঘটনা বেশ কিছু ঘটছে যে যখন ঘটনাগুলো ঘটে তখন তার মনে হয় যে এই স্বপ্নটা আমি দেখেছি আগেই, কিন্তু এটা কাউকে বললে সে বিশ্বাস করতে পারবে না আসলে।
এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি, আমরা যদি বিশ্বাস করি সে কারণে তিনি যে সার্টিফিকেট পেয়েছিলেন 50 ভরি সোনার খনি অফার মর্টিনের অভিনন্দন পত্র, সঞ্জয় দেবনাথ পথিক তার পুরো নাম, মর্টিন 50 ভরি সোনার খনি অফারের দ্বিতীয় সপ্তাহের একজন বিজয়ী হিসেবে এক ভরি সোনা জিতে নেন, আন্তরিক অভিনন্দন। তিনি যে সার্টিফিকেটটা রেকিটান বেন কাইজার জিতে দিয়েছে সেটাতে সেটা তিনি আমাদের একটা ফটোকপি করে পাঠিয়ে দিয়েছেন। এবং মজার বিষয় হচ্ছে আমি একটা কথা বলতে চাই, আমার সঙ্গে কিছুটা আমি তার কথা বিশ্বাস করছি, অনেকে হয়তো গল্প ভাবেন বা হেসে উড়িয়ে দিতে পারেন। আমার জীবনে বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে যে আমি যে স্বপ্নগুলো দেখেছি সেটা হুবহু ঘটে গেছে, এবং উনি যে সোনার খনি পেয়েছেন আমার গুলো ছিল খুবই ভয়াবহ, যেগুলো সত্যি ঘটায় আমাদের পরিবারের উপরে অনেক বড় একটা দুর্যোগ নেমে এসেছিল অনেকবার অনেক ক্ষেত্রে। সেই গল্প আমরা পরে শুনবো কোনো একদিন, হয়তো গল্প গল্প আবারও বলে ফেলবো, তবে আমি এই কথাটা বিশ্বাস করলাম এবং এরকম হয়তো অনেকেরই হয়।
আমার জীবনে এরকম আসলে একটা ঘটনা আছে যে অনেক সময় দেখা যাচ্ছে কারোর সাথে কথা বলছি বা কোথাও যাচ্ছি, হঠাৎ করে মনে হলো আমি এটা দেখেছি স্বপ্নে না, বাস্তবেই হয়তো।
আমি কিন্তু এরকম সত্যি স্বপ্নে দেখেছি, আমার স্বপ্ন একেবারে হুবহু বাস্তব বাস্তবে পরিণত হয়েছে, এরকম ঘটনা আমার জীবনে তো একটা আছে এবং খুব রিসেন্ট একটা ঘটেছে। কোনো কথা বলবো না আর বন্ধুরা, এখন চলে যাব আমাদের আজকের গল্প শুনতে। আজকের গল্প আমাদের লিখে পাঠিয়েছেন আমাদের এক শ্রোতা বন্ধু, তার নাম হচ্ছে রিদওয়ানুল হক। শুধু মোহাম্মদ রিদওয়ানুল হক লিখে পাঠিয়েছেন, তার সে কোথায় সেটা অত ডিটেল আর লিখেননি, আপনি শুনবেন নিশ্চয়ই আশা করছি। আপনাকে আমরা জানিয়ে দিয়েছিলাম কিনা আমার আমার মনে পড়ছে, টিমের কেউ হয়তো জানিয়ে দিয়েছে, না জানালে হয়তো আপনি যেহেতু নিয়মিত শ্রোতা আপনি শুনতে পাবেন। আমরা গল্প চলে যাই, আমাদের লিখে পাঠাবার ঠিকানা হচ্ছে যেকোনো মোবাইল থেকে এবিসি লিখে তারপর আপনার কথা লিখে পাঠাবেন 222 মানে। আর যারা অনলাইনে বসে শুনছেন তারা এবিসি রেডিও FM 89.2 যে ফ্যান পেজ আছে সেখানে লিখতে পারেন, আর আর যে সামিনের ফ্যান পেজ আপনারা লিখতে পারেন। সঙ্গে আছি শর্মিন,
আর আমি অনিন্দ,
আসেছিলেন রেডিও ফোন অনুকূল দর্শনের দুই, আর আছেন কুয়াশার রহস্যে। কান্নার শব্দ শুনছেন, অনেক জোরালো কান্নার শব্দ, না হবেই না বা কেন, আজ সুলতান ভাই মারা গেছে। ও সরি, একটু ভুল বললাম, আজ সুলতান ভাই খুন হয়েছেন। সুলতান ভাই? কে সুলতান ভাই? আসলে সুলতান ভাই একটি আতঙ্কের নাম, একটি মহিষীর নাম, একজন প্রভাবশালী ভালো মানুষের নাম, মানুষের দুঃখের পাশে সুখের ছায়ার পরশের নাম। গল্পের শুরুতেই সুলতান ভাই সম্পর্কে একটু বলে নেই। বয়স 48, আপন বলতে কেউ নেই, মা মারা গেছেন 3 বছর আগে, ছোট দুই বোনের বিয়ে হয়ে গেছে তারও আগে, বিয়ে শাদী করেন নাই। চারদিকে ফুলের বাগান, সবুজের সমারোহ, পরিষ্কার পরিচ্ছন্ন প্রকাণ্ড একটা বাড়ি, সে বাড়িতে তিনি একাই থাকেন। সকাল বিকেল দুসময় কাজের লোকগুলো এসে সমস্ত কাজ করে দিয়ে যায়। সকালে সূর্য উঠিয়ে দেবার আগেই তিনি বেরিয়ে যান, ফেরেন গভীর রাতে। কোথায় কি সমস্যায় আছে, কে বিপদে পড়েছে, কার কিসের অভাব, পুরো গ্রামের হিসেব তিনি একাই রাখতেন। মনে করেন পুরো গ্রামটাই তার বাড়ি আর তিনি সবার প্রধান। গ্রামের মানুষগুলোকে নিয়েই তার পরিবার, গ্রামের প্রতিটি মানুষ যেন তার মা ভাই বোন। পরের দুঃখ তিনি সইতেই পারেন না, কোটি কোটি টাকার মালিক সুলতান ভাই, তার হাতের ছোঁয়ায় গ্রামটি যেন লন্ডন শহর। আগের নামটা বদলে দিয়ে তিনি নিজেই গ্রামের নাম রেখেছেন রোজপুর। এমন কোন স্থাপনা নেই যা এই গ্রামে নেই, মসজিদ মাদ্রাসা মন্দির থেকে শুরু করে পিকনিক স্পট, পার্ক, স্কুল, কলেজ সবই করেছেন তিনি এবং নিজ হাতেই তিনি করেছেন। তার বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক, মারা গেছেন তার জন্মের 10 বছর পর। একদিন এই মানুষটার ঘরে চালটাও ছিল না, আর জীবনের এক নতুন পরিবর্তন। সাধারণত মানুষের টাকা হলে বদলে যায়, কিন্তু সুলতান ভাই আগের মতোই আছে, একটু বদলাননি। নিজের পরিবারকে চমৎকার ভাবে গুছিয়ে রাখেন, কোনোদিন কেউ একটু বিশৃঙ্খলা করতেও সাহস পায় না। যদি ভুলেও কেউ কারোর উপর জুলুম করে তাহলে সে এমন ভাবে শাস্তি পায় যার কারণে অন্য কেউ 10 জন্মেও সে ভুল করার আর সাহস পায় না। একদিকে তিনি অত্যন্ত কঠোর মানুষ, ছাড়ার পাত্র নন, অপরাধীর চোখের পানি তার কাছে অর্থহীন। সব দিক মিলিয়ে একটি মানুষের ফেরেশতা হবার জন্য যা যা লাগে সুলতান ভাইয়ের কাছে তার একটির অভাব নেই। এলাকার ছেলে বুড়ো সবাই তাকে এক নামেই ডাকে, সুলতান ভাই। তিনি আজ আর আমাদের মাঝে নেই, ঠিক কালকেও তিনি জাকির হোসেনের ছেলের হাতে কর করে 2 টাকা নোট দিয়ে বলেছিলেন,
যা বই কিনে আন, কাল থেকে স্কুলে যাবি।
এমন একটি মানুষ আমাদের মাঠ থেকে চির বিদায় নিয়ে গেছেন। তার বাড়ির উঠানে মানুষের হইচই, লোকে গিজ গিজ করছে পুরো উঠোন। মধ্যিখানে সুলতান ভাই শুয়ে আছেন, সাদা শার্ট, বুকের ঠিক দুই পাশে 2 ফুটো, এখনো রক্ত ঝরছে সেখান থেকে একটু আধটু, টকটকে লাল রক্ত। কাল রাতেই কারা যেন সুলতান ভাইকে খুন করেছে, গুলি করে। সকালে কাজের লোকে চেঁচামেচিতে পুরো এলাকা খবর হয়ে যায়। দূর দূরান্ত থেকে লোকের সমাগম ঘটতে শুরু করেছে, সবাই তাদের কানকে বিশ্বাস করতে পারছে না, এমন মানুষও খুন হতে পারে। খবর পেয়ে পুলিশে ছুটে এসেছে, এলাকায় কোনো ঘটনা ঘটলে পুলিশের আসার দরকার ছিল না, সুলতান ভাই একাই সবকিছু সামাল দিয়ে চলতেন। কিন্তু আজ কেমন পরিবর্তন, এদিনটা তো আমরা চাইনি। আজকের দিনে সূর্যের আলোর তীক্ষ্ণ তেজে সবার অন্তর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সমগ্র রোজপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। কারো মুখে কোনো কথা নেই, গড়িয়ে গড়িয়ে চোখের পানি পড়ছে সবার। কিন্তু এই কাজটা কার, এমন মানুষকে খুন করতে কার হাত কাঁপেনি, কে এই সর্বনাশের কারণ? সবার চোখে একটাই কামনা, খুনির কলিজা কেমন ছিঁড়ে দেখবে, একটু নিথর হয়ে পড়ে আছে দেহটা, কেমন নির্বাক হয়ে, মনে হচ্ছে গভীর ঘুমে অচেতন। একপাশে কাজের লোকগুলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অন্য পাশে এলাকার সবাই। পুলিশ অফিসার মিস্টার রশিদ দাঁড়িয়ে আছেন, তিনিও কেমন জানি হয়ে গেছেন। এই গ্রামে আসার পরে প্রথম যে মানুষের সাথে পরিচয় তিনি সুলতান ভাই, তিনিও নিজেকে বিশ্বাস করতে পারছেন না। পাশে ফোর্স নিয়ে দাঁড়িয়ে দাঁতে নোক কাটছেন তিনি। সুলতানের আপন বলতে বেঁচে আছে তার দুই বোন, সবাই তাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর 2 পেজেরো গাড়ি এসে গেটের সামনে থেমে গেল, চোখের পানি মুছতে মুছতে দৌড়ে চলে আসছেন মেয়ে দুটি। এসেই ধপ করে পড়ে জ্ঞান হারালেন একজন, অন্যজন ভাইয়ের মাথার কাছে এসে বসে পড়ল। তার দুই বোনকে সান্ত্বনা দেবার ভাষা কারো নেই গ্রামে, সবাই নির্বাক হয়ে পড়েছে। ছোট বোনটার হুশ ফিরতেই ভাইয়ের কাছে আবারও আসলো, কিন্তু একটু কথা বলতে পারছে না সে, শুধু এক পলকে চেয়ে আছে ভাইয়ের দিকে। বড় বোন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। কিছুক্ষণ পর আবারও জ্ঞান হারিয়ে ফেললো ছোট বোন। আসলে সুলতান ভাইয়ের কলেজের টুকরো ছিল সে, পৃথিবীর সমস্ত ভালোবাসা শুধু ছোট বোনটাকে ঘিরেই ছিল সুলতানের। সবাই মাথায় পানি ঢালতে ব্যস্ত হয়ে পড়েছে তার। বড়দি কান্নার বিলাপের এক পর্যায়ে বলতে লাগলো, কাল সন্ধ্যায় সুলতান ভাই তাকে ফোন করেছিল।
হ্যালো ভাইয়া, বল।
কিরে, ভালো আছিস?
হ্যাঁ ভাইয়া ভালো, তুই কেমন আছিস?
ভালো। আমাকে মাফ করে দিস জেসি, আমি তোদের অভিভাবকের পুরো দায়িত্ব পালন করতে পারলাম না। জানি তোদের অনেক কিছু চাওয়ার ছিল, আমি হয়তো জানতাম না, কারণে কিংবা অকারণে তোদের উপর কঠোর হয়েছিলাম, ওসব মনে রাখিস না।
ভাইয়া কি হয়েছে তোর, কি বলছিস এসব?
তৌসিকে ফোন করিস, ওকে একটু দেখিস বোন। তুই ছাড়া আর ওর কে আছে বল? মায়ের পরিবর্তে এখন তো তুই ওর মা, ওকে কখনো কষ্ট দিস না। ও এখনো খুব ছোট, সারাক্ষণ অভিমান করে, ওসব যদি তুই মানিয়ে না নিস তাহলে ওর তো আর কেউ থাকবে না রে, আমার ওর জন্য খুব কষ্ট হয়।
এই ভাইয়া এসব কি বলছিস, কি হয়েছে তোর, এমন করে কথা বলছিস কেন?
আরে পাগলি, আমার আবার কি হবে, মানুষের তো জীবন মরণের কোনো বিশ্বাস নেই, আজ আছে তো কাল নেই, তাই সুস্থ থাকতেই বলে যাচ্ছে।
তাই বলে
কিছুই হয়নি, অমনিতেই বললাম।
তোর শরীর ঠিক আছে তো ভাইয়া? কত করে বলি, ওসব আর করতে হবে না, অনেক তো করেছিস দেশের জন্য, আর কত, এবার একটু নিজের কথা ভাব, আমার কথা তো কোনো দাম দিস না।
এসব তো আমার নেশা রে, কিভাবে ছাড়ি বল।
হ্যাঁ রে ভাইয়া, একটা কথা।
আবার কি কথা বল।
না মানে, আজ দুপুরে একটা মেয়ে দেখতে গিয়েছিলাম, খুব সুন্দর মেয়েটা, অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স, ভালো ফ্যামিলি, তোর সাথে না জব্বর মানাবে, আমার অনেক পছন্দ হয়েছে।
আচ্ছা শোন, তোকে ফোন করিস আর ওকে দেখে রাখিস, ঠিক আছে?
সুলতান ভাই আবার হেসে ওঠে, এটা ওটা নিয়ে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেন সুলতান। ইন্সপেক্টর রশিদ এক মনে দুই বোনের আর্তনাদ গুলো অবলোকন করে যাচ্ছেন, কখন জানি না তার নিজের চোখের কোনায়ও দুফোঁটা পানি চিকচিক করে উঠল। তারপর সুলতান ভাই নিথর দেহটা নিয়ে চলে গেলেন রশিদ সাহেব। এই দুদিন পর বাসায় বসে আছেন রশিদ সাহেব, একের পর এক সিগারেটে টান দিচ্ছেন, মনে হচ্ছে তিনি এই জগতে নেই, ভাবনার অতল গহ্বরে তলিয়ে গেছেন। তার স্ত্রীর ডাকে সম্বিত ফিরে পায় রশিদ সাহেব।
এই কি হয়েছে তোমার, সে কখন থেকে টানে দাঁড়িয়ে আছে, কোনো খেয়ালই নেই, আজ দুদিন ধরে দেখছি তুমি কেমন জানি হয়ে গেছো, কি হয়েছে বলতো, চাকরিতে সমস্যা?
ও হ্যাঁ, দাও দাও চা দাও। না মানে সুলতান ভাইয়ের ব্যাপারটা নিয়ে একটু সমস্যায় আছি, হিসেব মেলাতে পারছি না।
কাউকে সন্দেহ করছো?
না আপাতত না।
আসলেই কত অবাকই লাগে তাই না, এমন ভালো মানুষেরও শত্রু থাকতে পারে। দেখো একটা জিনিস চিন্তা করে, কেউই কিন্তু এই পৃথিবীতে নিরাপদ নয়।
আসলেই তাই।
ঘরে কোনো আলামত পাওয়া যায়নি?
এখনো তেমন করে দেখিনি, তবে পুলিশের লোক ওই বাড়িতে চোখ রাখছে আপাতত, এবং যে ঘরে সুলতান ভাই খুন হয় সেখানকার কিছু জিনিস পুলিশের হেফাজতে রাখা আছে। একটা ব্যাপার বুঝতে পারছি না মুন্নি, জেসি বিলাপ করতে করতে বলেছিল সুলতান ভাই ওকে সেদিন সন্ধ্যায় ফোন করেছিল আর জীবনের সমস্ত অঙ্ক বুঝিয়ে দিয়ে গেল, কি তার মানে?
কি বলছো, তাহলে কি সুলতান ভাই জানতেন তিনি খুন হবেন?
তাই যদি হয় তিনি একাই তো যথেষ্ট ছিলেন খুনিকে ধরা, নিজেকে বাঁচানোর চেষ্টা কেন করল না?
আরে না, এমনিতে মানুষের তো অনেক কিছু মনে হয়, বিপদ আসার আগে তো নিজের অন্তরে অনেক কিছু মনে হয়, অনেক সময় মনেও হয়তো আমি বিপদে পড়তে যাচ্ছি। সুলতান ভাইয়ের বেলারও হয়তো এরকম কিছু একটা হয়েছিল।
হতে পারে, এখনো নিশ্চিত হতে পারছি না।
সেদিন বাজারের পর দিয়ে আসার সময় রশিদ সাহেব দেখতে পেলেন একটা দোকানে বেশ ফলাও করে কিছু বিক্রি হচ্ছে। একটু কৌতূহলী হয়ে সেই দোকানের দিকে ছুটতে রশিদ সাহেব দেখলেন মেমরি লোড করা হচ্ছে বেশ চড়া দামে সুলতান ভাইয়ের মৃত্যুর দিনের ভিডিও, তাতে গান কনভার্ট করে বিক্রি করছে দোকানদার। সেদিনের ওই দৃশ্যখানি আবার দেখতে ভিড় করেছে এলাকার সবাই। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে চলে আসলেন রশিদ সাহেব। থানায় বসে ফোন করলেন সুলতানের বোন জেসিকে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
আমি ইন্সপেক্টর রশিদ বলছি। আপনি কি জেসি বলছেন?
জি বলুন ইন্সপেক্টর, কোনো খবর পেয়েছেন?
না দিদি, এখনো কিছু বুঝতে পারছি না। আমি একবার আপনার সাথে কথা বলতে চাই।
হ্যাঁ ইন্সপেক্টর, আমি কাল সকালে আসছি থানায়।
না না দিদি, কি যে বলেন, আপনাকে আসতে হবে না, আমি আজ রাতেই আপনার কাছে আসব।
ঠিক আছে, তাহলে তাই আসুন।
সেদিন রাত্রি ডিউটি শেষ করে রশিদ সাহেব স্ত্রীকে সাথে নিয়ে জেসির বাড়ির দিকে রওনা হলেন। প্রকাণ্ড দোতলা বাড়ি, জেসির হাজবেন্ড কলেজের প্রফেসর, টাকা পয়সার কোনো অভাব নেই, বাড়িটার নামও অদ্ভুত, গোলাপি পরশ। হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমের দিকে চলে আসছেন ইন্সপেক্টর দম্পতি। সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে জেসি। তার হাজবেন্ড ওকে কিছু একটা খাওয়াতে চাচ্ছেন, কিন্তু জেসি খেতে চাচ্ছে না। দুদিন আগের জেসি আর আজকে জেসির মধ্যে বিস্তর ব্যবধান, শুকিয়ে হাড্ডি সার হয়ে গেছে একেবারে, চেহারাটাও কেমন যেন ফ্যাকাশে। রশিদ সাহেবকে দেখে প্রফেসর সাহেব আসতে বললেন এবং সোফার দিকে দেখিয়ে বসতে বললেন। পরিবেশ বেশ কিছুটা নীরব, কেউ কোনো কথা বলছে না। তারপরেই মুখ খোলেন প্রফেসর।
দেখেন তো ভাই কি পাগলামি শুরু করলো, সেদিন থেকে একটা দানা পানিও মুখে নিচ্ছে না। না খেলে তো আর ভাইয়া ফিরে আসবে না, তিনি চলে গেছেন, আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইবে, এই তো। শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে কি লাভ?
দিদি দেখুন, আমাদের মানে প্রশাসনের সম্পূর্ণ ভরসা আপনাদের নিয়ে, আর আপনারা যদি এভাবে নিজেদের শেষ করে দেন তাহলে আমাদের সাহায্য করবে কে, ছোট দিকে দেখবে কে? সুলতান ভাই বলে গেছেন না, আপনি যদি এভাবে ভেঙে পড়েন ছোট দিকে সান্ত্বনা দেবে কে? ওর কথা ভেবে আপনাকে শক্ত হতে হবে।
আরে ভাই, বুঝালেও কাজ হয় না, সেদিন থেকে বুঝিয়ে আসছি।
আমি ঠিক আছি ইন্সপেক্টর, কি বলতে চান বলুন।
আপনারা চা খেতে খেতে কথা বলুন না।
প্রশ্ন করার আগে আপনাকে শক্ত হতে হবে, নিন একটু চা খান। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করছেন?
কাকে সন্দেহ করবেন ইন্সপেক্টর, ভাইয়ের সাথে তো কারো খারাপ সম্পর্ক নাই, সবার উপকার করে বেড়াতো, পই পই করে সবাই ভক্তি করতো, শ্রদ্ধা করতো আমার ভাইকে, কোনো দিন এক ফোঁটা ক্ষতি করে নাই আমার ভাই।
আচ্ছা, সুলতান ভাই কি রাজনীতি করবেন বলেছিলেন কখনো? হতেও তো পারে ভাইয়ার জনপ্রিয়তা দেখে কেউ সুলতান ভাইকে।
না, তা কখনোই না, আমি একবার বলেছিলাম। বললেন বাংলাদেশের রাজনীতি মানে পেটনীতি, রাজনীতি করে রাজ্যে সেবা করা যায় না, সব থাকা যায় না। এলাকার অনেকেও প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভাইয়া হেসেই উড়িয়ে দিয়েছিল প্রস্তাব।
আচ্ছা, সুলতান ভাইয়ের সবচাইতে ভালো বন্ধু কে বলতে পারেন, যার সাথে তিনি জীবনের সবকিছু শেয়ার করতেন?
এরকম বন্ধু আছে বলে কখনো বলেনি আমাকে, তবে কামাল নামের একজন ছিল, কিন্তু সে তো বাইরে থাকে।
বাইরে কখন গেছে বলতে পারেন?
মিনিমাম 10 বছর আগে।
ও আচ্ছা, আর কেউ?
হ্যালো, কে বলছেন?
সালাম আলাইকুম, আমি সুলতান ভাইয়ের বন্ধু কামাল, দুবাই থেকে বলছি। আপনি কি জেসির হাজবেন্ড?
হ্যাঁ।
কি খবর ভাই, কোনো কোর্ট কিনারা বের করতে পারলেন? অনেক কষ্টে আপনার ফোন নাম্বার কালেক্ট করে আপনাকে ফোন করলাম।
আশ্চর্য, এই কিছুক্ষণ আগে আপনাকে নিয়ে কথা হচ্ছিল।
সরি, ঠিক বুঝলাম না।
কথা না বাড়িয়ে ফোনটা রশিদ সাহেবকে দিয়ে দেন প্রফেসর। রশিদ সাহেব প্রফেসরের বেশ ধরেই কথা বলা শুরু করে দেন। ঘটনার আকস্মিকতায় কামাল এতটাই বিহ্বল যে বুঝতেই পারলো না
ফোনের অপর দিকে ব্যক্তির কণ্ঠ বদলে গেছে।
আচ্ছা, আপনার সাথে সুলতান ভাইয়ের শেষ কথা কখন হয়?
দুবাই এসে দু তিনবার ফোন করেছিলাম ওকে।
মাত্র দু তিনবার 10 বছরে?
আসলে কি হয়েছে জানেন, আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল ঠিকই, তবে ততটা কাছে ছিলাম না আমরা কেউ। আসলে সুলতান বন্ধু বান্ধব সবাইকে এড়িয়ে চলত, আর পত্রিকায় দেখলাম সে আর নেই, তাই তার জন্য বুকটা কেমন কেমন করতে লাগলো, তাই আপনাকে ফোন করলাম ভাই।
আচ্ছা, এড়িয়ে চলতো কেন?
তা তো ঠিক জানি না, তবে ও এলাকার সবাইকে সমান চোখে দেখত, আর আমরা এই ব্যাপারটা ঠিক সহ্য করতে পারতাম না। আচ্ছা, প্রশাসনের কি অবস্থা বলতে পারেন?
এই তো আছে মোটামুটি।
মোটামুটি কেন, একটা মানুষ মারা গেল অথচ প্রশাসনের ভূমিকা মোটামুটি। বাংলাদেশের কথা চিন্তা করলে গায়ে কাঁটা দিয়ে ওঠে।
আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে পরে কথা হবে। আমরা তো একটু মানসিক সমস্যার মধ্যে আছি, প্রয়োজনে আপনাকে ফোন করব।
অবশ্যই করবেন, আমার বন্ধুর জন্য যা করতে হয় তা করব।
আজকে আমরা কুয়াশায় যে গল্পটা শুনছি, শুরুতেই আমরা বিলাপ কান্না শুনলাম, অর্থাৎ একজন মানুষ মারা গেছেন যার নাম হচ্ছে সুলতান ভাই। রীতিমতো যে যা এলাকায় তিনি বাস করতেন, গল্পের শুরুতেই আমরা শুনেছি যে তিনি সেই জায়গার সকলের খুবই অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন এবং কাছের মানুষ সকলের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ছে, এবং একটা এক জায়গায় আবার আতঙ্কের নামও লেখা হয়েছে, যেটা আতঙ্ক। এই কথাটা ঠিক আমি বুঝলাম না কেন,
খারাপ মানুষের কাছে উনি হয়তো,
হ্যাঁ 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 সেটাই, অনেকটা রবিনহুডের মতো, রবিনহুডের কথা মনে পড়ে গেল আমার। যাই হোক, তো দেখলাম যে তার মা মারা গেছে তার 3 বছর আগে, ছোট দুই বোনেরও বিয়ে হয়ে গেছে এবং তাকে হত্যা করা হয়েছে গুলি করে, কি কারণে জানা যায়নি। পুরো গ্রামবাসী চলে এসেছে এবং সেখানে যে পুলিশ অফিসার ছিলেন যিনি ইনভেস্টিগেশন, রশিদ সাহেব এসেছেন, তার সঙ্গেও এখানে চাকরি যখন তিনি করতে আসেন প্রথমেই তার সঙ্গে প্রচন্ড ভালো সম্পর্ক হয়েছে শুরুতেই, তারও চোখে পানি চলে এসেছে দেখে এবং কোনো কুলকিনারা করতে পারছেন, এবং তার বোনরা এসে একেবারে ভাইয়ের জন্য প্রচুর কান্নাকাটি করে একদম অসুস্থ হয়ে পড়েছেন। এবং আমরা শেষটা দেখলাম যে রশিদ সাহেবকে একজন ফোন করেছেন বিদেশ থেকে, সুলতান সাহেব তার বন্ধু, আর তার সঙ্গে কথোপকথন আমরা শুনছিলাম। আর ব্যাপারটা শুরুর দিক থেকে শুরুতেই একটা খুন, সাধারণত দেখা যায় পরে আমরা শুরুতেই খুন দিয়ে শুরু হলো আজকের কাহিনী। আমার
একটু অবাক করা বিষয় হচ্ছে এখানে চরিত্রগুলো আসলে খুব কম, রশিদ সাহেব দুই বোন,
আপাতত আমরা জানি না, আপাতত আমরা দেখছি কি আছে ব্যাপারটাকে পুরো খুব ভাবিয়ে তুলেছে রশিদ সাহেবকে। তিনি কোনোভাবে এই আগা মাথা কিছু বুঝতে পারছেন না যে কি কারণে এটা হতে পারে, সুলতান সাহেব কেন খুন হতে পারে, কেন খুন হয়েছেন। তিনি তার স্ত্রীর সঙ্গে বিষয় আলাপও করছেন আমরা দেখেছি। তো যাই হোক, আমরা একটা কাজের খবর জানিয়ে দিব, সেটা হচ্ছে যে আমরা জানি হ্যালোউইন নাইটস কি, ট্রিক অর ট্রিটস একটা কথা আছে, যদিও আমাদের দেশের কালচারের মধ্যে এটা পড়ে না, কিন্তু কালের সঙ্গে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদেশি অনেক কালচার আমাদের দেশে এখন ঢুকে পড়ছে, ভ্যালেন্টাইন্স ডে, তারপরে তোমার আরো এরকম অনেক কিছুই আছে, ফাদার্স ডে, মাদার্স ডে, যেগুলো আগে ছিল না, ফ্রেন্ডশিপ ডে, সেরকম ভ্যালেন্টাইন্স ডে, হ্যালোউইন নাইটস খুব প্রতি বছরই একটা অনেক বড় সড়ো বিভিন্ন জায়গায় নানা রকম পার্টিস হচ্ছে, এবং দেখা যাচ্ছে হ্যালোউইন নাইটস মানেই হচ্ছে কস্টিউম পার্টি। সেরকম একটা খুব চমৎকার আয়োজন করেছেন ভূত রেস্টুরেন্ট, উত্তরা শাখা আছে তার, যেটা উত্তরা জসিমউদ্দিন রোডে, সেখানে 31 অক্টোবর হ্যালোউইন নাইটস হচ্ছে, এবং সেখানে তাদের যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে কস্টিউম পার্টি, অর্থাৎ বিভিন্ন রকমের কস্টিউম পরে যেতে পারেন, মানে যারা আপনারা যেতে চাইছেন। টিকিটের দাম কিন্তু মাত্র 100 টাকা, আর সময়টা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আবারও বলছি 31 অক্টোবর হ্যালোউইন নাইটস এর আর থিম হচ্ছে চিন্তা হচ্ছে যে ভয় দেখানো যত রকমের ক্যারেক্টার আছে, হতে পারে সেটা ড্রাকুলা, হতে পারে কোনো উইচ, কিংবা জম্বি ম্যান অথবা ওয়্যারওলফ এর পোশাকে, বা ফ্র্যাঙ্কেনস্টাইন হতে পারে, কিন্তু যে সেই পোশাকেই যাক না কেন লুকটা স্কেরি হলেও মানে বিহেভিয়ারটা যেন ফ্রেন্ডলি থাকে সেটাই থাকে। যাই হোক, এবং এর মধ্যে একটা বিষয় আছে, কিন্তু সবচাইতে ভালো কস্টিউম হবে যার, তার পুরস্কার হচ্ছে সে পাবে 10,000 টাকা, এবং সেটা কিন্তু ওখান থেকে ডিসাইড করা হবে না, সেটা ফেসবুকে যে ফ্যান পেজ আছে সেখান থেকে সবাই যাকে ভোট দেবে যে পোশাকটি সবচেয়ে ভালো, যে সবচেয়ে ভালো কস্টিউম পরবে তাকে 10,000 টাকার পুরস্কার দেওয়া হবে। এছাড়া ওখানে স্কেরি মুভির ব্যবস্থা করা হয়েছে, তারপরে খাবার দাবার আছে প্রচুর, ভালো ভালো প্রচুর রকমের নানা আইটেমের খাবার দাবার সবকিছু আছে, এবং এর রেডিও পার্টনার হচ্ছে ABC রেডিও এফ 89.2 কুয়াশা, এবং অর্গানাইজ বাই এনজি ইভেন্ট স্ক্যানার্স। আবারও জানাচ্ছি এটার পার্টনার রেডিও পার্টনার হচ্ছে ABC রেডিও এফ 89.2 কুয়াশা, এবং কুয়াশা এখন একটা ছোট্ট বিরতি, রাত 12টার খবর শুনবো, তারপরে শ্যামি আনন্দ ফিরছে কুয়াশায়, বাকি ঘটনা নিয়ে আমাদের লিখবার ঠিকানা চতুর্থবার নিয়ে কোনো মোবাইল থেকে সঙ্গে থাকবেন। কথাটা কিছু আন্দাজ করতে পারলেন না রশিদ স্যার, বেশি কথা না বলে চলে আসলেন ইন্সপেক্টর দম্পতি। বাসায় এসে আগের মতোই গভীর চিন্তায় ডুবে গেলেন। এরকম একটা চাঞ্চল্যকর হত্যা মামলা কি ধোঁয়াশার আধারেই থেকে যাবে, না কিছুই বোঝা যাচ্ছে না এখনো। পরের দিন অফিসে সুলতান ভাইয়ের রুম থেকে উদ্ধার করা মালামালগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন ইন্সপেক্টর, না কোনো চিহ্ন মাত্র নেই কোথাও। তিনটি থেকে ফোন করলেন তৌসিকে, মানে সুলতান ভাইয়ের ছোট বোনকে, একবার দুবার তিনবার রিং হয়েই যাচ্ছে, কেউ ফোন ধরছে না। কিছুক্ষণ পর একটা পুরুষ কণ্ঠ ফোনটা রিসিভ করে।
হ্যালো, কে?
আমি থানা থেকে বলছি, ইন্সপেক্টর রশিদ। আপনি কে?
আমি ডক্টর সিয়াম।
ও আচ্ছা, তৌসিদি ভালো আছে?
না ভালো নেই, ভালো আর কি হয়ে থাকে, গায়ে প্রচন্ড জ্বর দুদিন ধরে।
আমি কি একবার কথা বলতে পারি?
সরি ভাই, ও কারোর সাথে কথা বলতে পারছে না এখন।
বিষয়টা কেমন যেন খটকা লাগল রসিক সাহেবের, নিজেই ফোন কেটে দিলেন। ভাবলেন একবার তিনি যাবেন তফির বাড়ি, আর যেই ভাবা সেই কাজ, বাসায় এসে স্ত্রীকে সাথে নিয়ে রওনা দিলেন ইন্সপেক্টর রশিদ। একটাই কারণ, তার স্ত্রী মিসেস মুন্নি এসব কাজে স্বামীর সাথে বেরোতে খুবই ভালোবাসেন, এবং মুন্নি অত্যন্ত বুদ্ধিমতী নারী, জীবনের প্রতিটা কাজে তিনি তার স্বামীকে সাহায্য করে গেছেন। খুব বেশিক্ষণ লাগল না পৌঁছতে। এই বাড়িটাও জেসির বাড়ির আদলেই তৈরি, নামটা কিন্তু ভিন্ন, রোজারি। দরজায় টোকা দিতে মধ্যবয়স্ক এক লোক দরজা খুলে দিলেন, তাকে সালাম দিয়ে অনুমতির তোয়াক্কা না করে ভিতরে ঢুকে পড়লেন রশিদ সাহেব এবং তার স্ত্রী। লোকটা বেশ হইচই করছে, কে আপনি, আপনাকে তো চিনলাম না। কথাবার্তায় বোঝা গেল লোকটি তৌসির শ্বশুর। রশিদ সাহেব নিজের পরিচয় দিয়ে তৌসির ঘর দেখিয়ে দিতে বললেন। সিঁড়ির ধাপ দিয়ে উঠে যাচ্ছেন রশিদ সাহেব একেবারেই তৌসির বেডরুমে। খাটে তৌসির শুয়ে আছে, দুচোখ বন্ধ, পাশে তার স্বামী। যা ভাবছিল এতক্ষণ তা না, তৌসির আসলেই খুব অসুস্থ।
আপনারা? আসলে আমি চাই না ও সুস্থ না হওয়া পর্যন্ত কেউ ওকে বিরক্ত করুক, তাছাড়া ও মানসিক ভাবে মারাত্মক বিপর্যস্ত।
হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি দিদি? সুলতান ভাইয়ের ব্যাপারে বলবো। অবশ্য আপনি না চাইলে এখন না, সুস্থ হয়ে উঠলেই তারপর না হয়।
এখন ওকে একা থাকতে দিন একটু, সুস্থ হলে আমরাই থানায় নিয়ে যাবো, তার আগে নয়, ও খুব অসুস্থ।
আপনি বলুন।
আচ্ছা আপনার ভাইয়ের সাথে পরিবারের কার সম্পর্ক সবচেয়ে বেশি ছিল?
আমার সাথে, কাউকে সে তার মনের কথা বলতো না, শুধু আমাকে ছাড়া।
কি বলতো আপনাকে?
সারাদিন যা করতো সবই আমাকে বলতো। সে
কি করতো?
ও তো আপনারাও জানেন।
আপনি কি তার ব্যক্তিগত ব্যাপারে কিছু জানেন, মানে বন্ধু বান্ধবের সম্পর্কে কিংবা কোনো শত্রু সম্পর্কে? কারোর সাথে কি আপনার ভাইয়ের শত্রুতা ছিল অথবা অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক?
না, কারোর সাথে ছিল বলে আমার মনে হয় না।
আপনি কাউকে সন্দেহ করছেন?
না।
আচ্ছা, আপনার ভাইয়ের বয়স 48, অথচ তিনি বিয়ে করেননি, ওনার কি শারীরিক কোনো সমস্যা ছিল?
জানি না, হয়তো তা না।
আপনি তো বলেছেন আপনাকে সবই বলতেন সুলতান ভাই, আপনি জানেন কি ভাইয়ের সাথে অন্য কোনো মেয়ের অ্যাফেয়ার ছিল কিনা?
হতেই পারে না।
ভালো করে মনে করে দেখুন, আপনাকে তো অনেক কিছুই বলতেন, তাই না? কোনোদিন কি কোনো মেয়ে সম্পর্কে আপনার কাছে কোনো কথা বলেছেন?
কি আবোলতা বলবো, মেয়ে কে আছে যে সুলতান ভাইকে মেয়ে দেবে না? তিনি চাইলে তো প্রধানমন্ত্রীর মেয়েকেও বিয়ে করতে পারেন। আমার মনে হচ্ছে এ কেসের সাথে অন্য কোনো সম্পর্ক লুকিয়ে আছে।
সব কেস এক নয়, আমি তোমাকে পরে বলবো। আচ্ছা, আপনার ভাই কি ইদানিং মানে কিছুদিনের মধ্যে কি আপনাকে কোনো গিফট দিয়েছে?
হ্যাঁ, গত মাসে।
কি সেটা?
একটা বই।
বই?
জি, তার প্রিয় একটা বই, রোজারি। সবসময় তিনি বইটি পড়তেন এবং আমার বাড়ির নামটাও এই বইয়ের নামে করেছে ভাইয়া।
ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি দেখতে পারি?
শিওর।
কিছু মনে করবেন না, আপনার বইটা আমরা সাথে নিয়ে যাই।
অবশ্যই, তবে ফেরত দিতে হবে। ইন্সপেক্টর, আমার ভাই শুধু আমার ভাই নয়, আমার বাবাও। আমি শুধু একবার এখনই তাকে দেখতে চাই, শুধু একবার।
কোনো কিছু সন্দেহজনক হলে আমাকে বলবেন প্লিজ। আজ তাহলে উঠি।
একটা কার ডাক্তার সাহেবকে ধরিয়ে দিয়েই নিচে নেমে আসছেন ইন্সপেক্টর দম্পতি। গাড়ির দরজা টান দেবেন এমন সময় ইন্সপেক্টরের মোবাইলে রিং বেজে উঠল। রিসিভ করতেই বুঝতে পারলে টসে ফোন করেছে।
ইন্সপেক্টর, প্লিজ একবার উপরে আসেন তো।
বলুন।
মনে পড়ছে ইন্সপেক্টর, কলেজে থাকা অবস্থায় মেয়েকে ভাইয়া ভালোবাসত।
কলেজে থাকা অবস্থায়?
হ্যাঁ, তারপর মাকে বলেছিল আমাকে দিয়ে। কিন্তু বলেন, কলেজে থাকা অবস্থায় কোনো মা ছেলের এই সম্পর্ক মেনে নেবে? তাছাড়া আমাদের অবস্থা তখন মোটেই ভালো ছিল না। দ্বিতীয়ত, তারা একই ক্লাসে পড়তো এবং সমবয়সের।
আই সি।
কি ইন্সপেক্টর?
না কিছু না। মেয়েটার নাম কি?
নাম তো জানি না।
আচ্ছা, মেয়েটাকে দেখলে চিনবেন?
না, আবার হ্যাঁ, শুধু একবার কয়েকটা ছবি দেখিয়েছিল, দেখতে শুনতে সুন্দর ছিল মেয়েটা। এরপর আর কোনোদিন কিছু বলেনি ভাইয়া।
ও আচ্ছা, ঠিক আছে, উঠি তাহলে। কোনো খবর পেলে আপনাকে পরে জানাবো।
আচ্ছা, সুলতান ভাই কোন কলেজে পড়েছিলেন?
সেটা আমি জানি না।
জানেন না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, চলি। হ্যাঁ,
বন্ধুরা শুনছেন এবিসি রেডিও 90.2, যেখানে জমেছে ঘন কুয়াশা এবং এই কুয়াশা থেকে আজকে আমরা খুব সহজে বেরোতে পারবো বলে মনে হচ্ছে না আমার অরিন্দ, কারণ আমরা দেখছি শুরুতে একটা খুন সুলতান ভাই নামে একজন এলাকার ভাই, বড় ভাই, সে সবার বন্ধু, অনেকটা রবিনহুড টাইপের একজন মানুষ খুন হয়েছেন এবং তার দুটো বোন আছে, মা মারা গেছেন, বাবা নেই এবং এলাকার সবাই তাকে অত্যন্ত সমীহ করে এবং আস্তে আস্তে আমরা সে কেন খুন হয়েছে, এরকম একটা মানুষকে, পরোপকারী মানুষকে কেউ খুন করতে পারে সেটা কেউই বলতে পারছে না। এবং আমরা তার দুই বোনের কথোপকথন শুনলাম, তাদের এই ফাঁকে একজন তার বন্ধুও ফোন করেছিলেন এবং যে ইন্সপেক্টর রশিদ এটা তদন্ত করছে তার স্ত্রী মুন্নিকেও দেখলাম যে বেশ আগ্রহী স্বামীর সঙ্গে এই ব্যাপারে কাজ করে, বোঝা গেল যে তার স্বামীকে সবসময় সে সাহায্য করে ইনভেস্টিগেশনে। এবং তার ছোট বোন তফির বাসায় গিয়ে এখানে আমরা মনে হয় একটা কিছু কিছু একটা
অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না, এবং দুই বোনই এত বেশি ভেঙে পড়েছে ভাইয়ের মৃত্যুতে যে তারা ঠিক প্রথম দিকে সঠিক ভাবে কিছু বলতেও পারছে না, মনেও করতে পারছে না। দুজনই অসুস্থ, তসি তার ভাই একটা শেষ যে উপহার দিয়েছিল একটা বই, সেই বইটা নিয়ে রোজারি নামে যে বইটি তারপরে কি সেটা আমরাও জানি না, আমরাও রশিদের মতন ইন্সপেক্টর রশিদ এবং মুন্নির মতন খুব চিন্তিত এবং অপেক্ষায় আছি। বন্ধুরা ছোট্ট একটা বিরতি নেবো, তারপরে আবারও মূল গল্পে চলে যাবো, আমরা কোনো কথা না বলি গল্পের মাঝখানে কোন রকম আজকে আর ইন্টারাপশন করছি না, গল্প শেষ হয়ে যাওয়ার পর আমরা সব কথা বলবো, আজকে যত কথা আছে যত এসএমএস আছে সবকিছু। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে এবিসি দেখে আপনার কথা, তারপর আপনার নাম এবং তারপরে পাঠাতে হবে 221-এ। আর এবিসি ফ্যান পেজ আছে, আর যে শারমিনের ফ্যান পেজ আছে সেখানেও লেখা যেতে পারে। আর আমি দেবু শারমিন আছি, ওর সাথে ফিরে আসছি ছোট্ট বিরতির পর সোজা কুয়াশার গত চলে যাবো। এই বলে বাসে চলে আসলেন দুজনে, সারা পথ কেউ একটা কথাও বলেননি তারা। বাসায় ঢুকে এক কাপ চা দিতে বললেন স্ত্রীকে। মিসেস রশিদ অর্থাৎ মুন্নি ফ্রেশ হয়ে কাপড় চোপড় ছেড়ে চা করতে গেল। এই ফাঁকে রশিদ সাহেব নিজেও ফ্রেশ হয়ে নিলেন। বেডরুমে বসে আছে দুজনে, কারো মুখে কোনো কথা নেই। চা শেষ করে সিগারেট ধরালেন রশিদ সাহেব।
আচ্ছা বলো তো, তোমার কেন মনে হলো এই কেসের সাথে মেয়েলি ব্যাপার লুকিয়ে আছে?
এই সব জিনিসটা বুঝলে না? সুলতান ভাইয়ের গ্রামের নাম কি? রোজপুর। সুলতান ভাইয়ের দেওয়ার বড় বোনের বাড়ির নাম কি? গোলাপি পরশ। আর ছোট বোনের বাড়ির নাম? রোজারি। সব দিক চিন্তা করলে চলে আসে রোজ, বাংলা করলে গোলাপ। আর হতে পারে মেয়েটার নাম গোলাপি টাইপের কিছু। তাছাড়া যে বইটা ছোট দিকে দিয়েছে তার নামটাও কিন্তু একই, তার মানে দাঁড়াচ্ছে গোলাপের সাথে সুলতান ভাইয়ের কোনো একটা সমস্যা কিংবা সম্পর্ক।
আই সি, এই সহজ কথা আমার মাথায় আসেনি। এই না হলে আমার লক্ষ্মী বউ।
আর হ্যাঁ, আরেকটা ব্যাপার লক্ষ্য করেছো?
হ্যাঁ করেছি, সেটা হলো এক মাস আগে সুলতান ভাই নিজের প্রিয় বইটা তৌসিকে গিফট দিয়ে গেল, আর মৃত্যুর আগের দিন সুলতান ভাই জেসিকে ফোন করে মৃত্যুর আগাম খবর দিয়েছিল। এই কথার অর্থ হচ্ছে সুলতান ভাই জানতেন তিনি খুন হবেন, এবং সেদিন।
হ্যাঁ ঠিক ধরেছো। এখন তোমার একটাই কাজ, এই মেয়েটাকে খুঁজে বের করা, যে এই খুনটার সাথে জড়িত।
কিন্তু কিভাবে?
তা জানি না, তবে রহস্য লুকিয়ে আছে রোজের মধ্যে।
আর এই বইটাও রহস্যের একটা কারণ হতে পারে।
ইংরেজি বই, তাছাড়া বিদেশি একটা বই। রশিদ সাহেব এবং মিসেস মুন্নির মাথায় ঢুকছে না অনেক কথাই। শেষে দুজনে সিদ্ধান্ত নিলেন যে এই কেসের ব্যাপারে আরেকটু এগুতে চাইলে তার কোনো নিকট আত্মীয় সহযোগিতা লাগবে, আর তিনি প্রফেসর সাহেব অর্থাৎ জেসি স্বামী। কথা মতো ফোন করা হলো প্রফেসরকে। ফোন পেয়েই তিনি কাল বিলম্ব না করে চলে এলেন। তিনি সমস্ত কথা শুনলেন এবং বইয়ের প্রতিটা পাতা ঘেঁটে ঘুঁটে দেখলেন, তবে সন্দেহজনক কিছুই পেলেন না। শেষে বললেন,
আসলে কি করতে চাচ্ছেন?
দেখুন ভাই, আপাতত সবাই নিশ্চিত এই ঘটনার সাথে একটা মেয়ে কোনো না কোনো ভাবে জড়িত। এখন আমাদের দরকার কে এই মেয়ে সেটা জানা। হয়তো এই মেয়েটা সম্পর্কে এখানে কোনো তথ্য থাকতে পারে।
তৌসি যখন বলেছে কলেজে থাকাকালীন অবস্থায় ভাইয়ার সাথে মেয়েটার সম্পর্ক, তাহলে এখন কাজ সোজা মেয়েটাকে খুঁজে বের করা। সত্যিই যদি রোজকে ঘিরে কোনো রহস্য থাকে, তাহলে সুলতান ভাইয়ের ল্যাপটপে কোনো না কোনো ভাবে কিছু ডকুমেন্ট থাকবে।
আমি দেখেছি ভাই, তেমন কোনো আলামত তো পেলাম না।
আমি আবার দেখতে চাই।
সবাই মিলে তক্ষুনি থানায় গেলেন এবং বের করলেন সুলতান ভাই পার্সোনাল ল্যাপটপ। সমস্ত ফাইল ঘেঁটে ঘুঁটে দেখার পর প্রায় নিশ্চিত এখানে তেমন কিছুই নেই। একটু পরেই মুন্নি বলে উঠলেন,
এই দাঁড়াও তো।
এই বলে ল্যাপটপ আবার ওপেন করে এবং রোজ লিখে সার্চ দেয়।
এই তো মিলে গেল,
একটা ফোল্ডার আর OSE দিয়ে লেখা। ওপেন বাটনে ক্লিক করতে যাবে মুন্নি, সবারই মনে টান টান উত্তেজনা। শেষে সবাইকে অবাক করে দিল ফোল্ডারটা, পাসওয়ার্ড দিয়ে লক করা। এবার আরো একটা বিষয় নিশ্চিত, এই ফোল্ডারে আরো কিছু তথ্য মিলতে পারে, কিন্তু কোথায় পাবে সে পাসওয়ার্ড? কি এই পাসওয়ার্ড? বিভিন্ন নাম দিয়ে ট্রাই করা হলো, না কিন্তু কিছুতেই কিছুই হলো না।
মনে হয় মেয়েটিকে পাওয়া গেলে পাসওয়ার্ড মিলে যেতে পারে, কিন্তু কোথায় পায় মেয়েটিকে?
এসব ব্যাপারে কথা বলতে লাগলেন ইন্সপেক্টর আর প্রফেসর স্যার। এই ফাঁকে মিসেস মুন্নি একটি ফাইল খুঁজে বের করলেন, উপরে ময়লার প্রলেপ। ফাইলটা বের করতেই চোখ পড়ে রশিদ সাহেবের, দৌড়ে গিয়ে তিনি মুন্নির হাত থেকে ফাইলটা নিয়ে নিলেন। তড়ি ঘড়ি করে খুলতে লাগলেন ফাইলের দড়িটা, খুলেই দেখতে লাগলেন কয়েকটা দলি এবং নিচে সুলতান ভাইয়ের সার্টিফিকেট। সার্টিফিকেট দেখেই টুড়ি বাজালেন রশিদ সাহেব,
পেয়ে গেছি।
সার্টিফিকেট থেকে সুলতান ভাইয়ের কলেজের নাম বের করে ফেললেন, মাস্টার নজির আহমেদ কলেজ, আর সুলতান ভাই 1965 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। এসব করতে করতে কখন যেন ফজরের আজান হয়ে গেল, কারো খেয়াল নেই। সবাই যে যার বাসায় চলে আসলেন, সবাই ভীষণ ক্লান্ত, সারাদিন প্রচন্ড ধকল গেছে শরীরের উপর, রাতে ঘুম হয়নি কারোর, সকালে একটু না ঘুমালেই নয়। রশিদ সাহেবের আবার অফিসও আছে, সকালে সব মিলিয়ে এক মহাহুলুসুল ব্যাপার। ঘুম থেকে উঠে অফিসে গেলেন, সেখান থেকে মাস্টার নজির আহমেদ কলেজের উদ্দেশ্যে যাত্রা, সেটা শহরের অদূরে অবস্থিত, 3.5 ঘন্টার পথ। কলেজে গিয়ে অধ্যক্ষ সাহেব সব বিষয়ে পরামর্শ করে 1965 সালের রেকর্ড বের করতে বললেন। পুরনো ফাইল একের পর এক ঘাটতি শুরু করেছেন রশিদ সাহেব, ছাড়ার পাত্র তিনি নন। অবশেষে মিলে গেল ডকুমেন্ট, কমার্স থেকে পাশ করেছে সুলতান ভাই, খুব ভালো এবং মেধাবী ছাত্র ছিলেন বলেই জানা যায়। কিন্তু দুঃখের বিষয়, 1965 সালের কোন রেকর্ডে গোলাপি নামে কোনো মেয়ের হদিস পাওয়া গেল না। এত কষ্ট করে নিরাশার আধার দেখতে লাগলেন ইন্সপেক্টর রশিদ, তবুও তিনি হাল ছাড়লেন না। তিনি সেই রেকর্ডগুলো সংগ্রহ করে নিলেন আর বাসায় এসে স্ত্রীর সাথে শেয়ার করতে লাগলেন সমস্ত বিষয়, আসলে ঘটনা কি দাঁড়াচ্ছে। তদন্তের স্বার্থে সুলতানের ব্যবহারযোগ্য কিছু জিনিস নিজের বাসায় এনে রেখেছিলেন রশিদ সাহেব। কোনো কুল কিনারা না পেয়ে রশিদ সাহেব চলে গেলেন নিজের কাজে। তখন প্রায় দুপুর 1:30 বাজে, আচমকা তার স্ত্রী ফোন।
কি হয়েছে?
তাড়াতাড়ি বাসায় আসো না, তাড়াতাড়ি।
রশিদ সাহেব এমনিতেই বউ পাগলা মানুষ, মনে করেছেন বউয়ের কোনো সমস্যা হয়েছে, কাল বিলম্ব না করে ছুটে আসতেন বাসায়। কিন্তু না, মিসেস মুন্নির চোখে মুখে খুশির আভা ফুটে উঠেছে।
কি হয়েছে?
মিলে গেছে।
কি?
এই দেখো,
কলেজের 1965 সালের কোনো ডকুমেন্টে কোনো বিভাগে গোলাপি কিংবা রোজ নামের কোনো মেয়ে নেই, কিন্তু একটা মেয়ের নাম রবিনা, সে মানবিক বিভাগের ছাত্রী। এই দেখো দেখো দেখো, এই ল্যাপটপের আমার কাঙ্ক্ষিত ফোল্ডারের পাশের ফোল্ডারে লেখা আছে মাই ফেভারিট ডাটা, সেখানে দেখো কয়েকটা গান আছে, এক একটা গান এক এক রকম, কিন্তু গানের নামগুলো দেখো একই নাম, মিলাও। এবার কলেজের ডকুমেন্টে দেখো, সুলতান ভাইয়ের রোল নাম্বার 361, আর অন্যদিকে রোজের রোল নাম্বার 136, এগুলোকে যদি মিলিয়ে দেখা হয় তাহলে সংখ্যাটা কি দাঁড়ায়? 1361, এবং এটাই হচ্ছে পাসওয়ার্ড।
এক নিঃশ্বাসে বলে ফেললেন মিসেস মুন্নি। রশিদ সাহেব কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেলেন, এমএ কি এত বুদ্ধি এর মাথায়? আসলে ঠিক পাসওয়ার্ড দিতেই খুলে গেল ফোল্ডার, কিন্তু সেটার ভিতরে আরো একটা ফোল্ডার এবং সেটারও পাসওয়ার্ড আছে, কিন্তু ভিন্ন পাসওয়ার্ড। এই ফোল্ডারে একটা মেয়ের অনেকগুলো ছবি, তারপর একটা লেখা, তাতে মেয়েটার নাম ধাম এবং বায়োডাটা সহ সম্পূর্ণ তথ্য আছে, এমনকি সে কোন ফোন নাম্বার কত তারিখ থেকে কত তারিখে ইউজ করেছে তাও উল্লেখ করা আছে। সেটা পড়ে জানা যায় মেয়েটি চট্টগ্রাম শহরে থাকে, বাকলিয়া থানার অধীনে সৈয়দ শাহরোড ব্যাংক কলোনিতে। সমস্ত ঠিকানা কালেক্ট করে নিলেন ইন্সপেক্টর, সেদিনই তৌসিকের ছবিগুলো দেখালেন ইন্সপেক্টর। তৌসিও চিনতে পেরেছে এই মেয়েটিকে, সেই মেয়েটি যার ছবি সে দেখেছে। পরের দিন শহরে গিয়ে হাজির রশিদ সাহেব, বাকলিয়া থানার সাহায্যার্থে পুরো ফোর্স নিয়ে যান তিনি, কিন্তু রোজিনার বাসায় ঢোকেন তিনি একাই। কলিং বেল টিপতেই এত লোক দরজা খুলে দিলেন।
কাকে চাই?
জি, আমি থানা থেকে এসেছি, ইন্সপেক্টর রশিদ। মিসেস রোজিনার সাথে কথা বলতে চাই।
জি, আমি রোজিনার হাজব্যান্ড। কি প্রবলেম বলুন তো?
তেমন কিছুই না, এই একটু জিজ্ঞাসাবাদ আর কি।
ও আচ্ছা, আসুন, ভেতরে আসুন। রোজিনা, রোজিনা, এই থানা থেকে লোক এসেছে, তোমার সাথে একটু কথা বলতে চাই, দেখো তো।
আপনি কি ব্যাপার বলুন তো?
এখনো ভয় পাবার অন্তত কোনো কারণ নেই, যা যা বলবো আপনি উত্তর দেবেন।
কি?
আমি একটু একা কথা বলতে চাই। সুলতান কে আপনি চিনেন?
হ্যাঁ, চিনি। একজন সন্ত্রাসীর নাম সুলতান, একজন লোভীর চরিত্রের নাম সুলতান, একজন শয়তানের নাম সুলতান।
শয়তান, লোভী, সন্ত্রাসী হলে প্রেম করতে গিয়েছিলেন কেন?
কখনোই না। সে আমাকে ভালোবাসত, আমি তাকে কখনো ভালোবাসিনি।
আপনি আপনার স্বামীকে ভালোবাসেন?
হ্যাঁ।
আর ভালোবাসেন বলেই নিজের পথের কাঁটা শ্বাস করতে শেষ করে দিলেন সুলতান ভাইকে, তাও এত বছর পর?
কি বলছেন আপনি? আপনি কি তার খুনের ব্যাপারে আমাকে সন্দেহ করছেন?
দেখুন, কেউই পুলিশের সন্দেহের বাইরে না। আচ্ছা বলবেন কি, আপনার স্কুল জীবনের রোল নাম্বার কত ছিল?
চার।
আর সুলতান ভাইয়ের? আজকের মতো চলি তাহলে, কাল আবার আসবো। আর হ্যাঁ, পালানোর চেষ্টা করবেন।
বাসে এসে 41 দিয়ে অখোলা ফোল্ডারটি ওপেন করতে চাইলেন রশিদ সাহেব, কিন্তু না, খুললো না। তবে 14 দিতেই খুলে গেল সম্পূর্ণ ফোল্ডার। দেখলেন অনেক বড় একটা লেখা, তাতে সুলতান ভাইয়ের আত্মজীবনী পুরোটাই লেখা আছে। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মিলে পুরোটাই পড়ে যাচ্ছেন একের পর এক লাইন। পড়তে পড়তে দুজন ঘামতে শুরু করেছে। কি বিভৎস সুলতান ভাইয়ের অতীত! জীবনের এক প্রান্তে অত্যন্ত গরিব ঘরের সন্তান ছিলেন সুলতান ভাই। বয়সের স্রোত গড়াতে গড়াতে যখন যৌবনের দীপ্ত শিখা সমস্ত শরীর জুড়ে প্রস্ফুটিত হয়েছিল, ঠিক তখনই দেখা হয় রোজিনার সাথে। রোজিনা আর সুলতান ভাই একই ক্লাসে পড়তেন। সেই সুবাদে সুলতান ভাই আর রোজিনার সাথে ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়। সময় গন্ডি কয়েকদিন এগুতেই সুলতান ভাই ভালোবেসে ফেলেন রোজিনাকে। কিন্তু রোজিনা সুলতান ভাইকে নিতান্ত একজন বন্ধুই মনে করতেন। অথচ সুলতান ভাই মনে প্রাণে রোজিনাকে চাইতেন আরো আপন করে, সেটা কখনো সুলতান ভাই বুঝতেই পারেন নাই। তবে তিনি নিজে নিজে নিজেকে সারাক্ষণ বিবেকের কাছে হারিয়ে দিতেন। এ আমি কি করছি? আমি তো রোজিনার যোগ্য নই, তাহলে কেনই পাগলামি? আমি কি দিতে পারবো ওকে? আমার তো কিছুই নেই, আর যার কিছুই নেই তার মুখে ভালোবাসার কথা মানায় না। এভাবেই দিন যায়। সুলতান সবসময় চাইতেন এসব চিন্তা মন থেকে ঝেড়ে দিয়ে বন্ধুত্বের সম্পর্কের সাথে তাল মিলিয়ে চলতে, কিন্তু না, ভালোবাসা অন্ধ, বধির, নির্বোধ। সে কারো কথা শুনে না, শত বাধা বিপত্তি ভালোবাসার কাছে অর্থহীন। ক্রমে ক্রমে সুলতান ভাই তার প্রতি আরো দুর্বল হয়ে পড়ে। সে ভালোবাসার এমন পথে চলে গিয়েছে যে সেখান থেকে আর ফিরে আসা সম্ভবই নয়। যেভাবেই হোক সুলতানের ওকে চাই চাই, যেই ভাবা সেই কাজ। তসেকে দিয়ে সুলতান ভাই মার কাছে প্রস্তাব পাঠালেন। তখন সুলতান ভাই সবে মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। মা অত্যন্ত কষ্ট পেয়েছিলেন সেদিন। ছেলে এসব কি বলছে? এই জন্য কি তাকে এত কষ্ট করে মানুষ করেছেন তিনি? সারা জীবন অক্লান্ত পরিশ্রমের এই কি প্রতিদান? কোনো মতেই মা মেনে নিতে পারেননি সুলতান ভাইয়ের আবেগতাড়িত কথা। ফলে মানসিকভাবে আরো বিপর্যস্ত হয়ে পড়েন সুলতান ভাই। এভাবে চলে গেল আরো অনেকগুলো দিন। সুলতানের বন্ধুত্বে কোনোদিন সামান্যতম খাত পড়েনি, আর মন থেকে এসব চিন্তাও ছাড়তে পারছেন না তিনি, এবং কাউকে বলতেও পারছেন না, এমনকি রোজিনা কেউ না। এসব কথা জানলে যদি বন্ধুত্বটা ভেঙে দেয় তাহলে কি হবে? এমন সময় তিনি শুনলেন যে রোজিনা অন্য আরেকজনের প্রেমে পড়ে গেছে। সুলতানের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। হিংস হয়ে উঠল সুলতান ভাই। খুন করবেন তিনি, নিষ্ঠুর ভাবে খুন করবেন, তবে কাউকে দিয়ে নয়, সে নিজেই করবে। ব্যর্থ জীবনটা রেখে লাভ কি, যেই ভাবা সেই কাজ। প্রচন্ড গতিতে ট্রেন ছুটে আসছে সুলতানের রেলের ভিড়ে, নাচ দেবেন একটু পর। দেখতে দেখতে ট্রেন আরো কাছে চলে এসছে, আস্তে আস্তে একেবারে নিকটে। এইমাত্র লাভ দিত যেমন সুলতান ভাই, এমন সময় পেছন থেকে প্রচন্ড এক ধাক্কা। সেই ধাক্কার চোটে অনেক দূরে ছিটকে পড়লেন সুলতান। ট্রেন তার পথেই চলে গেল। মাটি থেকে উঠেই দেখলেন মাঝ বয়সী একজন লোক।
এই ছেলে মরতে বসেছিল তার একটু হলে, আমাকে বাঁচালেন কেন? আমি তো মরতেই চাই।
মানে?
হ্যাঁ, আমি মরে যেতে চাই, এখানে আর থাকতে চাই না আমি।
কি হয়েছে তোমার?
লোকটাকে সব কিছু খুলে বললেন সুলতান ভাই। কেন যেন অজানা একটা মায়া এসে গেল এই লোকটাকে দেখে, এই লোকটাকে আঁকড়ে ধরলেন তিনি।
আরে গাধা, এই সামান্য কারণে মরতে যাস? ভাবলি না তোর বোনের কথা? ভাবলি না তোর সারা জীবনটাই যে নষ্ট হয়ে যাচ্ছে তার কথা? কেমন বেঈমান ছেলে একবার চিন্তা করে দেখ, মা বোনের চেয়ে সামান্য একটা মেয়ে তোর কাছে বেশি বড় হয়ে গেল। আরে বেটা, এই 2 টাকার মেয়ে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু মা বোন কোথায় পাবি? প্রতিষ্ঠিত হয়ে দেখ, সেই মেয়ে সেই তোর কাছে আপনা থেকে ধরা দেবে।
আমার তো কিছু নেই ভাই, আমি তো গরিব।
কে বলেছে কিছু নেই? যে ভালোবাসার জন্য মরতে পারে সে তো অনেক কিছুই করতে পারে। আমি তোকে শিখিয়ে দেব কি করতে হবে।
আমরা এতক্ষণে জানতে পারলাম যে রোজপুর, রোজারিয়া, তারপরে গোলাপি পরশ, না বাড়িটার নাম ছিল, এই রোজের পিছনে এবং এটার কারণটা কি? এত রোজ সবকিছুতে এত রোজ কেন? গোলাপের বাহার বা এত গোলাপের শব্দ ব্যবহার করা হয়েছে কি সেজন্য? এবং সেই জট ছাড়াতে সাহায্য করেছে ইন্সপেক্টর
শ্রীমুনি। হ্যাঁ,
এবং আমরা দেখেছি যে সুলতান ভাই যে ল্যাপটপটা পাওয়া গিয়েছিল সেটা খুলতেও যে পাসওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটা খুব বুদ্ধিমত্তা খাটিয়ে মুন্নি সেটা খুলেছে।
সেখানে শুধু প্রথমে ভেবেছিল নাম দিয়ে হবে, কিন্তু নাম দিয়ে আসলে হয়নি।
ফোল্ডারের পর ফোল্ডার, একটার ভিতর আরেকটা ফোল্ডার, মানে এমন প্রত্যেকটা পাসওয়ার্ড দিয়ে আটকাল। প্রত্যেকটা পাসওয়ার্ডের সাথে কিন্তু তাদের সহপাঠী অর্থাৎ তাদের প্রেমিকা বলবো কি, প্রেমিকা আমরা জানলাম না, মানে একতরফা প্রেম ছিল সেটা। সে তার বান্ধবীর হয় রোল নাম্বার আরো নানা কিছু দিয়ে সেই পাসওয়ার্ড গুলো দিয়েছিল। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে রোজিনাকে খুঁজতে খুঁজতে একসময় ইন্সপেক্টর রশিদ তার বাড়িতেই চলে গেছে সোজা।
পেয়েছে।
তো আমরা মূল গল্পে যাবার আগে আরো একবার জানিয়ে দিতে চাই যে একটু আগে জানাচ্ছিলাম যে হ্যালোউইন নাইট উদযাপিত হচ্ছে 31st অক্টোবরে খুবই জোরে সোরে, খুব বিশাল আকারে, খুবই চমৎকার ভাবে। ভেন্যু হচ্ছে ভূত রেস্টুরেন্ট, জসিমুদ্দিন রোড, উত্তরায়। এবং টিকিটের দাম মাত্র 100 টাকা। আমি আগে জানিয়ে দিই টিকিটটা কিভাবে কালেক্ট করতে হবে। টিকিটটা কিনতে হবে হচ্ছে অনলাইনে, টিকিট কেনা যেতে পারে, হয়তো ভেন্যু থেকেও কেনা যেতে পারে, আপনারা সরাসরি সেখানে যোগাযোগ করতে পারেন। তবে আমি আমার কাছে যে খবরটি সেটা হচ্ছে টিকিট কিনতে হবে অনলাইনে ফ্রম সূর্য রাজ্য, আর যে লিঙ্কটা সেটা হচ্ছে smartel.eat/buyhalloween ticket। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, smartel.it/buyhalloween ticket। আর এটা কিনতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনি বিকাশের মাধ্যমে কিনতে পারেন, টাকা পাঠাতে পারেন সেখানে, ভিসা, মাস্টার কার্ড, DBBL, নেক্সাস কার্ড এটা ব্যবহার করতে পারেন। আর কিনবার পরে আপনি একটা ইনফরমেশন পাবেন মেইলের মাধ্যমে, আপনাদের ক্লেম কোডটা পাঠিয়ে দেবে মেইলের মাধ্যমে। আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ক্লেম কোড আসবে এবং সেই ক্লেম কোডটা নিয়ে যেতে হবে আপনাকে সেই ভেন্যুতে এন্ট্রি নিতে গেলে। অর্থাৎ আপনি যেদিন 31st অক্টোবরে আপনার ক্লেম কোডটা নিয়ে গেলেই সেখান থেকে আপনি আপনার ভেন্যু থেকে আপনি আপনার টিকিটটা কালেক্ট করতে পারবেন। এখন জানিয়ে দিচ্ছি যে এই মহা আয়োজনে অর্থাৎ ভ্যালেন্টাইন্স চলে আসছে বা হ্যালোউইন নাইটস এর কি কি আছে সেখানে, কি করা যাবে। মিউজিক তো থাকছেই, থাকছে সঙ্গে ক্রেজি ফুড, তারপর সব স্টেরিও এনভায়রনমেন্ট,
তারপরে ম্যাজিক থাকছে ঘোষটি, মানে সবই ভৌতিক ব্যাপার সবার আর কি। তারপরে আর হচ্ছে 15 মিনিট একটা শর্ট ফিল্ম মেড বাই স্ক্যানার, সেটাও হরর কিছু নিয়ে ভয়ের কিছু থাকছে। আর কিছু কুল খুব স্টলস আছে সেখানে, ইন্টারেস্টিং মার্চেন্ডাইজ এবং অনেক আরো অন্যান্য অনেক কিছু পাচ্ছেন সেখানে। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এটা একটা কস্টিউম পার্টি, অর্থাৎ হ্যালোউইন নাইটে যেরকম হয় বিদেশে, আমরা দেখি ছোট ছোট বাচ্চারা বাড়িতে গিয়ে বলে ট্রিক অর ট্রিটস, অর্থাৎ তারা ভূত টুত নানা রকম কিছু সেজে দেয় এবং প্রতিবার বাড়ি থেকে তাদেরকে চকলেট দেওয়া হয়। তো এখানে সেরকম, এটা যেহেতু বড়দের পার্টি, এখানে পয়সা দিয়ে যেতে হবে এবং কস্টিউম যেটা আপনি পড়তে পারেন বা আপনাকে পড়তে হবে সেটা সবই স্কেয়ারি হতে হবে, তো ভৌতিক। ইচ্ছা করলে আপনি জম্বি ম্যান সেজে যেতে পারেন, ড্রাকুলা হতে পারে, ফ্র্যাঙ্কেনস্টাইন হতে পারে, ওয়্যারওলফ হতে পারে। তারপরে তাছাড়া আপনি কোনো কমিক ফেভারিট কমিক ক্যারেক্টারও হতে পারে, অনেক কিছু হতে পারে, ব্যাটম্যান হতে পারে, সুপারম্যান হতে পারে, এনিথিং এলস। অথবা আপনি নিজেই যদি খুব ভৌতিক কিছু, খুব আর্টিস্টিক কোনো ব্যাপার আপনার মধ্যে থেকে থাকে ক্রিয়েটিভ, আপনি নিজের সেরকম একটা নিজস্ব স্টাইলে ভূত সেজে যেতে পারেন সেখানে। আর এর জন্য রয়েছে এই সাজগোজ করবার জন্য, অর্থাৎ কস্টিউম, বেস্ট কস্টিউম যার হবে তার জন্য রয়েছে 10,000 টাকার পুরস্কার। এবং সেটা কিন্তু বাছাই করা হবে, সেই প্রথম যে পুরস্কারটি পাচ্ছেন তাকে কি বলবো, তাকে পছন্দ, লাইক যত বেশি লাইক আসবে অর্থাৎ সেটা ফেসবুকের মাধ্যমে ছবিগুলো হয়তো দিয়ে দেওয়া হবে সেখানে, বা কিছু একটা বিষয় আছে এখানে লেখা আছে বেসড অন এভরি লাইক এন্ড জাজ পয়েন্টস, হ্যাঁ সেভাবেই সেখানে জাজমেন্ট করা হবে বেস্ট কস্টিউমটি কার, এবং যার বেস্ট কস্টিউম হবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এটা অর্গানাইজ করেছে এনজি ইভেন্ট স্ক্যানার্স, এবং এর রেডিও পার্টনার হচ্ছে এবিসি রেডিও এফএম 89.2 কুয়াশা, অবশ্যই কুয়াশার নাম আছে সেখানে। এবং কুয়াশায় যত সব ভৌতিক কার্যক্রম, বিশেষ করে আপনার কুয়াশার যে কত যতগুলো চরিত্র আমি এই পর্যন্ত করেছি সেখান থেকে কোনো পছন্দের চরিত্র থাকলে সেটাও কিন্তু আপনি সেটা দিতে পারেন। লোকটার নাম মুহাব্বত, বাড়ি চট্টগ্রামের কক্সবাজার জেলাতে, জেলা সদরের কোন একটা গ্রামে তার বাসস্থান। এভাবে ক্রমে ক্রমে সুলতান তার হাত ধরে স্মাগলিং এ জড়িয়ে পড়েন। প্রথমে রাজি হননি, পরে ভাবলেন টাকা না হলে তো রোজিনাকে পাবেন না, টাকা তার অত্যন্ত দরকার, যে করেই হোক কোটি কোটি টাকা তাকে কামাতে হবে। এভাবে কোটি কোটি টাকার মালিক বনে যান সুলতান ভাই অল্প কয়েকদিনে। সেদিন সুলতান ভাইয়ের কোনো কিছুর অভাব নেই, গাড়ি বাড়ি আর কারি কারি টাকা, দরকার এখন শুধু রোজিনাকে। এবার রোজিনাকে মন খুলে বলে দেবে তার এতদিনে জমানো সমস্ত কথাগুলো। যখনই সুলতানের মুখ থেকে রোজিনা এসব কথা জানল, বিশ্বাসই করতে পারছিল না রোজিনা সে যাকে এত ভালো বন্ধু মনে করেছে সে কিনা এইসব বলছে তাকে। তাদের কথাবার্তার এক পর্যায়ে জানতে পারে রোজিনার বিয়ে হয়ে গেছে, ছেলেটা প্রবাসী। সুলতান নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারলেন না, যার জন্য আজ সে এত কিছু করে ফেলেছে আর সেই কিনা বলছে এসব। কিন্তু সুলতানের যে কোনো বিনিময়ে যে রোজিনাকেই চাই। একদিন সেই ছেলের সাথে দেখা করলেন সুলতান ভাই।
চিনতে পারছেন? চিনব না মানে কি সৌভাগ্য আমার, এ যে গরিবের ঘরে হাতির পা।
মাঝে মাঝে হাতেরতে একটু ভ্রমণে বেরোতেই হয়।
বেশ রসিক মানুষ তো আপনি। আচ্ছা তা বলেন কি করতে পারি আপনার জন্য?
পারবেন আমাকে বাঁচাতে?
কি বলছেন, আমি আপনাকে বাঁচাবো? আমার কি সে ক্ষমতা আছে ভাই?
আমার প্রাণ পাখিটা তো আপনারই হাতে, সেটা আমাকে দিয়ে দেন, বিনিময়ে যা লাগে আমি আপনাকে তাই দেব।
আমি ঠিক আপনার কথা বুঝলাম না।
না বুঝের কিছুই নেই, আমি আপনাকে গুলশানে বাড়ি করে দেব, 50 কোটি টাকা দেব, আর বিনিময়ে আপনি রোজিনাকে ভুলে যান।
সুলতান ভাই আপনি সব কি বলছেন?
ঠিকই বলছি, আমি রোজিনাকে ভালোবাসি, আপনি ওর জীবন থেকে সরে দাঁড়ান।
আপনি আমাকে লোভ দেখাচ্ছেন?
লোভ না ভাই, মনে করেন আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি।
সুলতান ভাই আপনি ভুল জায়গায় এসেছেন,
আপনি যদি সারা দুনিয়াও আমার নামে লিখে দেন, আমি রজনীকে হারাতে পারবো না।
আচ্ছা, আরো চাই তো, কত লাগবে?
আচ্ছা, আপনি ভালোবাসা বোঝেন? ভালোবাসা হলো দুটো মনের মিলন, যা টাকাতে কেনা বেচা হয় না।
তাহলে কিসে বেচা কেনা হয়?
আপনি বুঝতে পারছেন না কেন, সে আমার বিবাহিত স্ত্রী।
আমি ওসব শুনতে চাই না, আমি শুধু চাই রজিনাকে যে কোনো মূল্যে।
যদি না দেয়
তাহলে জোর করে আদায় করতে আমি জানি।
পারলে চেষ্টা করুন, পারবেন, কিন্তু তার আগে আমাকে হত্যা করতে হবে।
মিস্টার, আপনি জানেন না আমি কতটা নিষ্ঠুর হতে পারি, প্রয়োজন হলে আমি তাই করব।
সেদিন রজিনার স্বামীর সাথে কথা বলে চলে আসলেন সুলতান। নিজের বিবেকের কাছে বারবার প্রশ্ন করছেন, কি করছেন তিনি? তিনি তো ভালোবাসার বন্ধু হতে পারছেন না, দুটি ভালোবাসাকে হত্যা করে নিজের ভালোবাসা বাঁচাতে চাইছেন, এসব কি করছেন তিনি? ক্রমেই ঘামতে শুরু করেছেন সুলতান ভাই, মাথাটা ঘুরছে ভন ভন করে। ওদিকে সুলতানের দেয়া হুমকি রেকর্ড করে ফেলেন রজিনার হাজবেন্ড, আর সব কিছু রজিনাকে শোনায়। রজিনা প্রচন্ড ভাবে ভুল বুঝে সুলতানকে, অবশ্য বোঝারই কথা। এই দুদিন পরের ঘটনা, সুলতান ভাই এক জরুরি মিটিংয়ে ব্যস্ত এবং আগের চিন্তাগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিলেন। তিনি ভাবলেন যে শুধু শুধু রজিনার সংসারে অশান্তি সৃষ্টি করে কোনো লাভ নেই, তাতে সুলতান, রজিনা আর সেই ছেলেটা কেউই সুখী হতে পারবে না। মনকে অতি কষ্টে সান্ত্বনা দিলেন। মিটিংয়ে যদিও মন নেই, তবুও জরুরি মিটিং সারতেই হবে। এমন সময় সুলতান ভাইয়ের এক সহচর হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলেন।
কিরে, কি ব্যাপার?
দাদা, আপনার সাথে জরুরি কথা আছে।
বল, কি কথা?
না দাদা, একা বলতে হবে।
একা বলতে হবে? আচ্ছা, আপনি একটু বাইরে যান তো প্লিজ। হ্যাঁ, এবার বল।
দাদা, আমিন ফোন দিয়ে সে রুজিনা আপুর স্বামীকে গোপনে মারবে। কাল রাতে সে চৌরাস্তার মোড়ে রুজিনা আপুর স্বামীকে গুলি করে মারবে। সমস্ত প্ল্যান রেডি।
কি বলছিস তুই?
হ্যাঁ দাদা।
তাহলে তুইও রেডি থাক, ওখানে কোনো একটা জায়গায় ঘাপটি মেরে থাকবি। খবর লাগা সে আর কি কি প্ল্যান করেছে, কোনো মতেই যেন রজিনার কোনো ক্ষতি না হয়। আর যদি ওর কিছু হয় আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না।
আমিরও রজিনাকে ভালোবাসত এবং সন্ত্রাসী টাইপের লোক, মেয়ে দেখলেই মাথা খারাপ হয়ে যায় এমন ধরনের লোক। ঘরে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও অন্য নারীর দিকে নজর দিতে একটুও কুণ্ঠা বোধ করতেন না তিনি। সেদিন রাত প্রায় দেড়টা, চৌরাস্তার মোড় বেয়ে হেঁটে আসছেন রজিনার হাজবেন্ড। এক পাশে ঘাপটি মেরে বসে আছে আমিনের লোকজন আর আমিন, অন্যদিকে সুলতান ভাইয়ের লোক। আস্তে আস্তে উঠে দাঁড়ায় আমিন। লোকটি আস্তে আস্তে একেবারে সামনে চলে এসেছে। সুলতান ভাইয়ের লোক দূর থেকে আমিনের দিকে বন্দুক তাক করে আছে, একটু পরেই শেষ করে দেবে আমিনকে, সুলতান ভাইয়ের নির্দেশ। আমিনও তেলে যায় রজিনার হাজবেন্ডের দিকে। অমন সময় দুজনের মাঝখানে রজিনা এসে দাঁড়ায়। অবাক হয়ে যায় রজিনা আর আমিন, ভয় কাঁপতে থাকে লোকটি।
আমিন ভাই!
ঘটনার আকস্মিকতায় আমিন হক চুকিয়ে যায়। এই অবস্থায় হাজবেন্ডের কিছু হলে কোনোদিনই পাওয়া হবে না রজিনাকে। হাতে নাতে ধরা পড়েছে আমিন, বাঁচার আর কোনো উপায় নেই। এমন সময় আমিন জোরে বলে ওঠে,
রজি আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি অভাবের মধ্যে আছি, আমার অনেক টাকার দরকার। আমি সুলতান ভাইয়ের কাছে যাই, তিনি আমাকে বলেন আমি যদি তোর জামাইকে খুন করি তাহলে আমাকে 20 লাখ টাকা দেবে। জানিস তো টাকা মানুষকে অন্ধ করে দেয় না, কিন্তু তোর সামনে আমি আর পারলাম না, আমি পারলাম না।
এই বলে আমি তাড়াতাড়ি ঘটনাস্থল ত্যাগ করলো। রজিনা কিছু না বলার আগেই নিজের কানকে বিশ্বাস করাতে কষ্ট হয়েছিল রজিনা। সুলতান স্বার্থের জন্য এত নিচে নামতে পারে? সারা রাত ঘুম হয়নি রজিনার আর পাশে শুয়ে থাকা মানুষটির। ওইদিকে সুলতানের লোকজন এসে সমস্ত ঘটনা সুলতান ভাইকে বলে। সুলতান তো রেগে মেগে আগুন হয়ে যায়। রজিনার সাথে প্যাচ লাগালো সেজন্য নয়, বরং সে আবারও সুযোগ পেলে রজিনার ক্ষতি করবে তাই। তখনই নিজের রিভলভার নিয়ে বের হয়ে পড়লেন সুলতান ভাই, যেতে যেতে একেবারে আমিনের বেডরুমে। স্ত্রী ঘুমন্ত, পাশে তার ছোট্ট বাচ্চা। আমিন বসে পানি খাচ্ছে, মুখের দুই পাশে দুইটা বুলেট ঝুঁকিয়ে দিয়ে চলে আসে। অবশ্য আমিনের স্ত্রী সব কিছু দেখে ফেলে। সেদিনে সুলতান ভাই এই অন্ধকার রাজ্য ছেড়ে দেশ সেবার মহান ব্রত নিয়ে গ্রামে ফিরে আসে, আর গিয়েও করেননি। একবার থেকে মন থেকে ভালোবেসেছেন, শুধু তার স্মৃতি আঁকড়ে বেঁচেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। অন্য আরেক জায়গায় সুলতান লিখে যায়,
আমি ওর বাবাকে খুন করেছি। আমি জানি আপনজন হারানোর যন্ত্রণা কতটা নিষ্ঠুর হতে পারে, তাই তোমরা যদি কেউ জানো যে আমায় খুন করেছে, তাহলে তাকে শাস্তি দিও না, মাফ করে দিও। আমিও মাফ করে দিলাম ওকে। সে আমার বাড়ির কাজের ছেলে হিসেবে আসলেও আমি তো জানি কে সে, কেনই বা এসে আমার কাছে পিতৃহত্যার প্রতিশোধ নিতে। আমার বেঁচে থাকার শেষ অবলম্বন হিসেবে বেছে নিয়েছিলাম রোজিনাকে, সেই তো নেই, বেঁচে থাকি কি লাভ। আমিও বাধা দিলাম না ওকে। আমি যদি আমিনকে খুন না করতাম, তাহলে এতদিনে হয়তো রোজিনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমি তো ওকে ভালোবাসি, কি করে ওর ক্ষতি হতে দিই।
তাহলে লেখাগুলোর মাঝে হারিয়ে গেল মুন্নি। রশিদ সাহেব ভাবতে লাগলেন, তাহলে কে এই কাজের ছেলে? হ্যাঁ, ওকেও পাওয়া যাবে। যে দোকানদার ভিডিও করেছিল এখন ওকে দরকার। পুলিশ ফোর্স পাঠিয়ে ওই দোকান থেকে আনকনভার্টেড ভিডিও ফাইলটি আনা হলো। দেখতে দেখতে পেয়েও গেলেন, ওই দৃশ্যে সবাই কাঁদছে, কিন্তু একজন লোক মনে হচ্ছে কান্নার অভিনয় করে যাচ্ছে, আসলে তার কান্না আসছে না। সবার চেহারা আর ওর চেহারার মধ্যে বিস্তর ব্যবধান। সন্দেহজনকভাবে সেই ছেলেটিকে গ্রেফতার করা হলো। কথা প্রসঙ্গে মিলেও গেল, এই সেই ছেলে যে সুলতান ভাইকে হত্যা করেছে। অবশেষে রহস্যের জট খুলল, অর্থাৎ আমরা একেবারে শেষে জানতে পারলাম এসে খুন করেছে। এবং খুব অদ্ভুত ভাবে কাহিনীটা এগুচ্ছিল। আমি একবার ভেবেছিলাম যে সুলতান ভাই হয়তো রোজিনার স্বামীকে মারতে যাচ্ছে বা কিছু, কিন্তু আমার মনে হয় রোজিনা খুবই আকর্ষণীয় এবং সুন্দরী ছিল, যার ফলে তার আরেকটি প্রেমিক ছিল তাকে পছন্দ করতো, খুবই একটি দুশ্চরিত্র রম্পট স্বভাবের একজন ভদ্রলোক যার নাম আমিন, যে কিনা রোজিনার স্বামীকে খুন করতে গিয়েছিল। আর সে খবরটি পেয়ে আবার সুলতান সাহেব গিয়েছিলেন রোজিনার স্বামীকে যাতে নাম হতে, কারণ সে একটা সময় প্রাশ্চিত্য করতে চাইছিল এবং পস্তাচ্ছিলেন যে সে রোজিনার সংসারটা আসলে তার ভাঙা উচিত হবে না।
কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি শেষ পর্যন্ত মনে করছিলাম যে হয়তো আমিনই পরে সুলতান ভাইকে মেরে ফেলবে উনি ফিরে এসে, কিন্তু দেখলাম এখানেও আসলে সেই ঘটনা ঘটে নাই।
আসলে সুলতান ভাই নিজেও একটা খুন করেছিলেন, অর্থাৎ আমিনকে খুন করেছিল যখন তার শিশু সন্তানটি দেখে ফেলে, তার স্ত্রীও দেখে, এবং পরবর্তীতে সেই সন্তান বড় হয়ে তার বাড়িতেই কাজ নিয়ে যায় তাকে খুন করার উদ্দেশ্যে, এবং সেটা জানতেও পারে বুঝতে পারে সুলতান, যে কারণে আমার মনে হয় তার বোনকে আগের দিন ফোন করেছিল। সে বুঝতে পারছিল যে খুব অল্প সময় হয়তো তার এরকম কিছু হবে, এবং সে পরিণতির জন্য সে তৈরি ছিল, এবং তার জন্য তার কোন রকমের তাকে রিগ্রেটনেস থেকেই কিন্তু তার এই মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, যার সে বলেছে তার যেন কোনো বিচার না হয়, যেটা তিনি লিখে গেছেন শেষে,
মানে অনেকটা আত্মহত্যার মতো।
হ্যাঁ, অনেকটা আত্মহত্যার মতো। তো এই চমৎকার গল্পটি যিনি পাঠিয়েছেন এটা আমাদের শ্রোতা বন্ধু মোহাম্মদ রিদওয়ানুল হক, আজকের কুয়াশার গল্প যিনি লিখেছেন। আর এটা স্ক্রিপ্টটি তৈরি করেছেন সাকি ফারজানা, আর অভিনয় করেছেন সুদীপ, মঞ্জু ভাই, সাকি, আফরোজা, কুমকুম, কাঞ্চন, মিলু, মনির আর সাকি, নোমান ভাই। আর সাউন্ডে ছিলেন সবসময় রতন খালিদ ছিলেন, কিছুটা এবারে কাজ করেছেন রনি ভাই, অর্থাৎ রনি ভাই কৃতিত্ব, রনি ভাই এবারে সাউন্ডের কাজ করে শেষে এসে এটা একটু হাল ধরেছেন খালিদ, এবং আজকে আমারও একটু শেষ পর্যায়ে সব কাজ বাকি ছিল, আমাকে একটু কাজ করতে হয়েছে। তো আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটি অবশ্যই আমাদের লিখে জানাতে পারেন, যে কোনো মোবাইল ফোন থেকে 222-1। তো এই খুব সময় খুব কম, আজকে আমরা বেশিক্ষণ কথা বলবো না, কারণ গল্প শেষ হয়ে গেছে। আর যারা আজ শর্মিলের ফ্যান পেজে আছে তারা ফ্যান পেজে লিখতে পারেন, এবিসি ফ্যান পেজে লিখে পাঠাতে পারেন আপনাদের কেমন লেগেছে আজকের গল্প। এবং আরো যেসব বন্ধু বান্ধবরা আছেন যারা গল্প লিখে পাঠাতে চান, যারা চান কুয়াশার আয়োজনে তাদের গল্প প্রচার করা সম্প্রচার করা হোক, তাদেরকে ঠিকানা জানিয়ে দিচ্ছি। যে কোনো মোবাইল ফোন থেকে, সরি, আপনাদের ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। প্রথমে যদি ইমেল করতে চান তাহলে ইমেলের মাধ্যমে, যদি পাঠাতে চান তাহলে পাঠাতে হবে kuashafm8920@gmail.com আবার বলছি আমি kuashafm8920@gmail.com এবং এবিসি রেডিও ঠিকানাতেও আপনারা পোস্ট করতে পারেন বা সরাসরি এসে দিয়ে যেতে পারেন। আমি ঠিকানাটি জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। অথবা আজ শর্মিনের ইনবক্সেও পাঠাতে পারেন বা ছোট কোনো কাহিনী বা গল্প আমাদের প্রতিদিনই আসে, পড়ে দিই, অনিন্দ্য সেটা পড়ে দেয়, আগামীতেও পড়া হবে। আর এই ফাঁকে বন্ধুদের SMS পড়ার আগে আমি জানিয়ে দিচ্ছি যে যে কথাটি একটু আগে বলছিলেন যে চমৎকার খবরটি, অর্থাৎ যেটা রেডিও পার্টনার ABC রেডিও কুয়াশা, সেটা হচ্ছে হ্যালোউইন নাইট হতে যাচ্ছে 31st অক্টোবর ভূত রেস্টুরেন্ট উত্তরা জসিমুদ্দিন রোডে। সেখানে টিকিটের দাম হচ্ছে 100 টাকা। টিকিটটা যেভাবে কিনতে হবে সেটা জানিয়ে দিচ্ছি, অনলাইনে দিয়ে টিকিট কাটতে পারেন আপনি, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। স্মার্টার আমি স্পেলিংটা বলে দিচ্ছি, SMARTURL.IT/BUIHALLOWENTICKET অর্থাৎ smartureat/buyhalloween ticket। এই এটাতে আপনি এখান থেকে আপনি টিকিটটি কাটবেন যেভাবে সেটা আপনি ইউজ করতে পারেন। আপনি বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন, ভিসা, মাস্টার কার্ড, DBBL, নেক্সাস কার্ড ইউজ করতে পারেন টিকিট কেনার ক্ষেত্রে। আর টিকিট কিনে যখন টিকিটটা কেনা হয়ে যাবে সেটা একটা কনফার্মেশন আপনার মেইলে, আপনার মেইল নাম্বার, মেইল অ্যাড্রেসে একটা কনফার্মেশন কোড আসবে, একটা ক্লেম কোড যেটাকে বলে ক্লেম কোড, একটা কনফার্মেশনটা পাচ্ছেন ক্লেম কোড এর মাধ্যমে, এবং সেই ক্লেম কোডটা নিয়ে আপনাকে ভেনিউতে যেতে হবে যেখান থেকে আপনি আপনার এন্ট্রি টিকিটটা পাবেন। আর টিকিট এবং ভেনিউতে আপনি পাবেন, সরাসরি গিয়ে সেখানেও পেতে পারেন। আর এই হ্যালোউইন নাইটসে যে জিনিসগুলো থাকছে সেটা হচ্ছে ক্রেজি কস্টিউমস, অর্থাৎ আপনি ক্রেজি কস্টিউমস মানে যে যা ইচ্ছা তা পাগলের মতো, একটা ভৌতিক ব্যাপার থাকতে হবে যেহেতু হ্যালোউইন নাইটস এনভায়রনমেন্ট ভীষণ স্কেরি, ঘোষকে ম্যাজিক থাকবে, আর 15 মিনিটস একটা শর্ট ফিল্ম মেড বাই স্ক্যানার্স যেটা ভূতের উপর বা ভৌতিক কিছু, আর স্টল আছে সেখানে নানা রকম ইন্টারেস্টিং মার্চেন্ডাইজ আপনি পাচ্ছেন আমার মনে হয় হ্যালোউইন নাইটস উপলক্ষে। আর কস্টিউম, বেস্ট কস্টিউম যারা মানে যে পুরস্কার, একটা বেস্ট কস্টিউমের জন্য পুরস্কার রয়েছে, সেটা 10,000 টাকার পুরস্কার, এবং সেটা ফেসবুকের লাইকের মাধ্যমে, ফ্যান পেজের লাইকের মাধ্যমে জাজ করে, জাজ পয়েন্টস দিয়ে সেটাকে সিলেক্ট করা হবে এবং তাকে 10,000 টাকার পুরস্কার দেওয়া হবে। এবং আবারও বলছি এই আয়োজনের যারা আয়োজক তারা হচ্ছে এনজি ইভেন্ট স্ক্যানার্স এবং এর রেডিও পার্টনার হচ্ছে ABC রেডিও এফএম 89.2 কুয়াশা। এবং যেটা বলছিল অনিন্দ্য একটু আগে যে গাদ্যবঙ্গা পোশাক পরে আপনি গাদ্যবঙ্গা সেজে আপনি যেতে পারেন, গাদ্যবঙ্গা পোশাক পরে আপনি যেতে পারেন, অথবা আপনি আরো আমাদের যে যে ক্যারেক্টার গুলো ছিল, অনেক কিছু ছিল, আমার ঠিক মনে পড়ছে না, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে ABC রেডিও BD.FM এ লগ ইন করে আমাদের সংগ্রহশালায় কুয়াশার যতগুলো এপিসোড আছে সেটা থেকে আপনি বেছে নিয়ে আপনার যে ক্যারেক্টারটা সবচেয়ে ভৌতিক এবং ভীতিকর মনে হয় সেটা সেজে আপনি যেতে পারেন। ডেফিনেটলি আই এম শিওর যে যেহেতু ABC রেডিও সেটার পার্টনার, কুয়াশা ABC রেডিও FM 89.2 কুয়াশার পার্টনার, সেখানে প্রচুর কুয়াশার শ্রোতা থাকবেন, এটা মিস করবেন না। আমার মানে খুবই ইন্টারেস্টিং একটা আয়োজন করতে যাচ্ছে ভূত রেস্টুরেন্ট। ঠিক আছে, সঙ্গেই থাকবেন, একটু পরে ফিরে আসি, ফিরে এসে আপনাদের SMS এবং আপনারা যে আমাকে ফ্যান পেজে লিখে পাঠিয়েছেন সব পড়ছি, একটা ছোট ব্রেকের পর।
শুনছেন ABC রেডিও FM 89.2 কুয়াশায় আছি আমি অনিন্দ্য,
আর সঙ্গে আছি আমি শারমিন। এবং আজকে ওয়ালে পোস্ট করেছিলাম ABC ফ্যান পেজ এবং আমার ফ্যান পেজেও যে আজ রাত্রে কুয়াশা পড়বে ঘন হয়ে, কে করবে রহস্যের সমাধান, জানতে হলে সাথেই থাকো বন্ধুরা। তো আজকে কে করবে সমাধান, আমার মনে হয় সমাধান
আমরা পেয়ে গিয়েছি,
হ্যাঁ পেয়ে গিয়েছি আমরা আসলে। এবং সমাধানের তুমি কি ABC ফ্যান পেজ থেকে করতে চাচ্ছ কিছু?
ABC ফ্যান পেজে অনেকে লিখেছে, এর মধ্যে প্রমিত এবং অনাদি লিখেছে আজকে প্রথম কুয়াশা শুনছি, এত ভালো আগে বুঝিনি। MD খলিল লিখেছেন কুয়াশার অ্যাক্টিং এখন আগের চেয়ে অনেক ভালো এবং স্মার্ট হয়েছে, করতে করতে আসলে আমরা দক্ষ হয়ে উঠি আর। রাহুল ইসলাম লিখেছেন কারো ভয় লাগে আমি জয়েন করে আবার ভয় ক্রিয়েট করতে চাই। জান্নাত মিম লিখেছেন শুনছি ভালো লাগছে একটু একটু ভয় লাগছে। ইমরান হোসেন লিখেছেন, আজ পুরো কুয়াশন আসনে ঘুমাবো না। আশা করি ইমরান এখনো ঘুমাননি। মাহবুব হাসান উনি লিখেছেন, ভালো লাগছে। ইমতিয়াজ উদ্দিন রনি, আপু কুয়াশা আমার অনেক ভালো লাগে, আপু প্লিজ আমার এসএমএস টা পড়ে দিন। পড়ে দিলাম। এমডি মাসুম উনি লিখেছেন, আপু আমার কুয়াশা খুব ভালো লাগে এবং ভয়ও লাগে। ওমর ফারুক লিখেছেন, ঘটনাটা শ্রোতার ঘটনাটা শুরুতে শুনতে পাইনি, দয়া করে ভুল আবার একটু বলবেন কি? আসলে আমাদের সময় নেই,
আমাদের কি সময় নেই? আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এবিসি রেডিও বিডি ডট এফ এম এ লগ ইন করলে আগামী কালই আপনি এপিসোডটা পেয়ে যাবেন, আপনি তখন শুনতে পারবেন।
খুব ভয় লাগছে এবং ভালো লাগছে, এরকম একটা অনুভূতি। তুমি কি পড়বে?
অনেকদিন পর কুয়াশা শুনলাম, মাঠের গল্পটা শুনে খুব ভালো লাগলো। গল্প শেষের আগ পর্যন্ত ও আইডিয়াও করতে পারি নাই কে সুলতান ভাইয়ের খুনি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি প্রোগ্রামের জন্য। বরণ আদনান লিখেছেন, কাহিনীটা খুবই ভালো হয়েছে। এমডি শরফুদ্দিন লিখেছেন চিটাগাং থেকে, নাইট স্টোরি, আমি আপনাদের নতুন বন্ধু। আচ্ছা, এটা মাসুম নির্জন লিখেছেন, ওরে বাবা, রহস্য থেকে রহস্য ঘেরা একটা দারুণ গল্প শুনলাম। সাইদ রিদওয়ান লিখেছে, আমি তো পুরাই ফিদা। অর্ণব কায়েস লিখেছে, অনিন্দ তুমি অনেক ভালো করছো, আজকের গল্পটা অনেক ভালো ছিল, তোমার জন্য শুভকামনা, অনেক ধন্যবাদ। এটা কে লিখেছে? অর্ণব কাইফ। আচ্ছা, মোহাম্মদ রাকিব লিখেছে, আপনি ভূত রেস্টুরেন্টের কুয়াশা কি এবিসি তে লাইভ প্রচার করবে? না, লাইভ প্রচার করবে সেটা লাইভ দেখতে হলে তোমাকে সেখানে অ্যাটেন্ড করতে হবে, সেটার জন্য যেটা করতে হবে সেটা বলে দিয়েছি একটু আগে। আচ্ছা, সাইদ রিদওয়ান লিখেছেন, পাসওয়ার্ডটা চরম ছিল আসলে। নুসরাত জাহান কথা লিখেছে, আপনি স্টোরিটা অনেক টাচি ছিল, অনেক ভালো লেগেছে শুনে। আর অ্যাবস্ট্রাক্ট শব্বির লিখেছে, অসম হয়েছে স্টোরিটা। অনু খান লিখেছেন, স্টোরিটা খুবই 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 ভালো লেগেছে, থ্যাংকস। তানজিদ ছিব লিখেছে, শনটা কি 1965 নাকি 1985 সালে? 1965 বোধ হয়, 65 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন সেই সময়টা যে খোঁজটি পাওয়া গিয়েছিল। তো যদি 1965 সালে ইন্টারের পরে, তো ল্যাপটপে কিভাবে ছবি রাখে? আচ্ছা, কি বোকা তানজিদ, 1965 কেন? আমার তো মনে হয় আমরা 19th century ঢাকার সেই পুরোনো সব আর্কাইভিক ছবি, সেগুলি কি আমরা ল্যাপটপে দেখতে পাই না? ল্যাপটপে কি রাখা যাবে না ছবিগুলো? অবশ্যই রাখা যাবে, এটা তো বোকার মতন কথা হলো। সেই সময় ল্যাপটপ ছিল সে কথা একবারও বলা হয়নি। এখন ল্যাপটপে সেই সময়কার ছবি রাখা হয়েছিল, সে সময় তো আমাদের না, এখন তো ল্যাপটপে আমাদের নানা দাদা তার বাবার ছবি যদি থেকে থাকে সেগুলো আমরা রেখিনি, এটা তো বোকার মতন কথা হয়ে গেল। আচ্ছা, তুমি তাহলে মন দিয়ে শোনোনি, তুমি কালকে মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। কুয়াশার স্টোরি এত কম কেন, এরপরেও কম? আচ্ছা, আর চৌধুরী হাসান বাবলু লিখেছেন, সুলতান ভাই তার পাপের শাস্তি পেয়েছে, খারাপ লাগছে সুলতান ভাইয়ের জন্য, স্টোরিটা নাইস। রিয়াজ পিতুল, অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা পাঠাবার জন্য। আর মোহাম্মদ সবুজ লিখেছেন, জ্যোৎস্না রাতে একা বসে কুয়াশার কথা ভাবি, আর হৃদয়ের আঙিনাতে কুয়াশার ছবি আঁকছি, তাই দিবানিশি কুয়াশাকে ভাবি সারাক্ষণ। আই লাভ কুয়াশা এন্ড আই লাভ ইউ শামিন আপু, থ্যাংক ইউ। তুমি যেভাবে কুয়াশার বর্ণনা দিয়েছো তাতে মনে হচ্ছে খুব রোমান্টিক আয়োজন কুয়াশার, ভয় তো দূরে থাকবে, এটা শুনলে যে যার ভয় লাগছে এই মুহূর্তে তার আর ভয় লাগবে না। স্যার রিজওয়ান লিখেছেন, এটা আমার সেকেন্ড গল্প শোনা। আর মোহাম্মদ রিশাদ হক লিখেছে, নাইস। মোহাম্মদ আলামী লিখেছে, অনেকদিন পর কুয়াশা শুনলাম, অনেক ভালো লেগেছে, আরো প্রচুর প্রচুর, আর সেগুলোর পর আমি বাড়ি গিয়ে উত্তর দিব। এখন ট্রিপল 2 যারা পাঠিয়েছে আমি নিচ থেকে শুরু করছি, খুব ভালো লেগেছে তানবীর, এস আই সোহেল লিখেছে চিটাগং থেকে, আপনি তোমার ভয়েস এন্ড কুয়াশা অসম, আই লাভ ইউর ভয়েস, থ্যাংক ইউ সোহেল। আর নাসির খান লিখেছে, আপু আমি নাসির খান মতিঝিল থেকে, আসলে সত্যি ভালোবাসার কাছে কোনো বাধা, ভালোবাসার কাছে কোনো কিছু বাধা মানে না, কিন্তু বিবেকের কাছে তা হার মানে, এটা খুব সত্যি কথা। সুলতান যেরকম অনিন্দ খেপে গিয়েছিল ভালোবাসার জন্য প্রথমে, একদম একটা ভয়ঙ্কর হিংস্র একটা রূপ দেখেছিলাম, আবার তারপরে পরে দেখেছি যে বিবেক তাকে কতটা বাধা দিয়েছে। আর রাহুল চিটাগং থেকে লিখেছে, হ্যালো শামিন, তোমাকে SMS পাঠালে লাভ কি? তুমি তো SMS পড়ো না, কারণ আমার নাম মনে হয় তোমার ভালো লাগে না, পারলে পড়ো। আমি যে পড়ে দিলাম, আমি তো বলেছি আজকে শেষে পড়বো, সুতরাং অভিযোগ এক যদি পরের অনুষ্ঠানে করে যদি আগের অনুষ্ঠানে না পড়ি। আপনি খুব ভালো হয়েছে, সাবিয়া লিখেছে এটা, আনিস আহমেদ রানা লিখেছে শাহজাদপুর থেকে, সিরাজগঞ্জ থেকে লিখেছে, আপনার গল্পটা খুবই ভালো লেগেছে, কি বলবো এত ভালো লেগেছে যে বোঝাতেই পারবো না। চিটাগং থেকে ফয়সাল লিখেছে আজকের কুয়াশা আমার খুব ভালো লাগলো, আজ যে ঘটনাটা শোনার জন্য, আজকের ঘটনাটা শোনার জন্য আমি আজকের রাতটা জেগে ছিলাম। জেসমিন নারায়ণগঞ্জ থেকে লিখেছে হাই শিয়ামিন আপু আজকের প্রোগ্রামটা খুব ভালো লেগেছে, আজকের কুয়াশার ভয় কুয়াশা ভয় ছিল কিন্তু ভীষণ মজা পেয়েছি, আমার এস এম এস টা পড়ো, ভালো থেকো। তুমি কি কিছু পড়তে চাও?
আচ্ছা, এখানে লুৎফুর রহমান সানি উনি লিখেছেন আমি প্রথম শুনছি কুয়াশা এবং আমার কাজিনও শুনছে, শুনতে অনেক ভালো লাগছে। হুমায়ুন কবি সাহেব লিখেছেন শুক্রবার ধানমন্ডি থেকে, শারমিন আপু কেমন আছো, আমরা সাত বন্ধু মিলে কুয়াশা শুনছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ কুয়াশা, ধন্যবাদ কুয়াশার টিম। মমিনুর রহমান মামুন লিখেছেন ওয়া 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 গ্রেট শারমিন আপু, কুয়াশা আজ থেকে আমার ফেভারিট, রাত জেগে গল্প শুনছি, আপনার ভয়েসটা খুব সুন্দর, রিয়েলি ইউ আর গ্রেট, থ্যাংক ইউ শারমিন আপু। সব উইশ শারমিনের জন্য, একটা কষ্ট রয়ে গেল, আসলে অনিন্দ হয়তো নতুন বা তাদের ভয়েস হয়তো ভালো লাগে না,
না না এটা সঠিক না, অবশ্যই তোমার নামে এসএমএস এসেছে সেটা পড়েছি।
আচ্ছা, বন্ধুদের ভালোবাসা পাবো এটাই আশা করছি। জান্নাত মিম লিখেছে শুনছি ভালো লাগছে, একটু একটু ভয়ও লাগছে। ইমরান হোসেন লিখেছে আজকে কুয়াশা শুনেছি এবং সারা রাত জেগেই কুয়াশা শুনবো এরপরের থেকে। মাহবুব হাসান লিখেছে ভালো লাগছে। ইমতিয়াজ উদ্দিন রনি লিখেছেন আপু কুয়াশা আমার অনেক ভালো লাগে, আপু প্লিজ আমার এস এম এস টা পড়বেন, পড়ে দিলাম, আপু না পড়লো ভাইয়া পড়েছে। এমডি মাসুম আপু আমার কুয়াশা খুব ভালো লাগে। ওমর ফারুক গল্পটা শুনছি এবং চরিত্রগুলো কি আসল, আজকের গল্পটা কি আসল?
এটা তো যিনি লিখে পাঠিয়েছে সে বলতে পারবে, সে কথা উল্লেখ করেন যে সত্যি ঘটনা কিনা, সে একটা কাহিনী পাঠিয়েছে সেটাই আমরা প্রচার করেছি। আচ্ছা, তুলতুল লিখেছে সুলতান ভাই রিয়েলি রোজিনাকে অনেক ভালোবাসতো, ডিপলি চিন্তা করলে বলতেই হয় হি ওয়াজ আ গুড ম্যান, আমারও তাই মনে হয়। রিজভি চিটাগং থেকে লিখেছে খুব ভালো লাগলো আপু, তুমি যদি আসো তাহলে আমি তোমাকে রোজিনার বাসা দেখাবো, সে আমাদের এলাকায় থাকে, চলে এসো। রোজিনা তাহলে আমার এলাকায় হয়তো একটা আছে, খুব কমন একটা নেম, এটা নিয়ে ঠাট্টা করার কিছু নেই, এরকম খুঁজলে অনেক রোজিনায় পাওয়া যাবে, আর সুলতানও আছে প্রচুর। ভেরি নাইস স্টোরি আশিক চিটাগং থেকে, মোস্তফা কক্সবাজার থেকে লিখেছে আজকের কুয়াশাটা আমার খুব ভালো লেগেছে। শাহাদ ফ্রম গাজীপুর লিখেছে শারমিন আপু এন্ড দাদা আমার সালাম ও দোয়া নেবেন, কুয়াশা আমার প্রিয় প্রোগ্রাম, আমি কুয়াশা মিস করি না, আজ অনেক কিছু শিখলাম। অবশ্যই শেখার কিছু আছে এখান থেকে, যে মানুষজনের প্রতিহিংসা পরায়ণ কখনো না হয়, এবং সেটা যদি হয় বা এই ধরনের খুন খারাপের মধ্যে যদি যেতে যায় তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর একটা পর্যায়ে।
আর একটা বিষয় হচ্ছে ভালোবাসলেই যে এরকম
ভায়োলেন্ট
হতে হবে এমন কোন কথাও নেই,
জোর করে কখনো কিন্তু সব আদায় করা যায়, জোর করে কিন্তু কখনো ভালোবাসা আদায় করা যায় না, এটা সবসময় বুঝতে হবে। যাকে ভালোবাসছে সে কতটা ভালোবাসে, সে আরেকজনের স্ত্রী হয়ে গেছে তার স্ত্রী তার স্বামীকে যে সে টাকা অফার করছে, মানে এত বেশি উন্মাদ এবং অন্ধ হয়ে গেছে যে সেভাবে টাকা দিয়ে দিতে যাচ্ছে,
সম্মান করা উচিত,
সেটাই পরে অবশ্য সে তার ভুল বুঝতে পেরেছিল। উপমা লিখেছে ঢাকা থেকে আপনি গল্পটা অসম, কুয়াশা রক্স খুব ভালো লাগছে আপু, আমি নবায়েত আহমেদ সজীব ফকিরহাট বন্দর চিটাগাং, চিটাগাং কক্সবাজারের প্রচুর বন্ধু আছে আমাদের কুয়াশার আপু, এটাও চিটাগাং থেকে রাজা কালী থেকে লিখেছে তহিদ আমার খুব ভালো লেগেছে। মারিয়াও লিখেছে চট্টগ্রাম থেকে খুব ভালো লেগেছে, শামিন আপু প্লিজ আমার এই সেমিস্টার পড়বেন, আমি নোয়াখালীর সেনবাগে থাকি, আমার নাম রানা, এবিসি রেডিওর পাগলা সাপোর্টার, পাগলা সাপোর্টার না পাগলা লিসেনার লিখো, আর এটা মনে হচ্ছে একটা টিম এবিসি রেডিও ফুটবল বা ক্রিকেট টিম। আচ্ছা, রেডিও শুনতে শুনছি, কাল আমার টেস্ট এক্সাম বাট মিস করছি না, আচ্ছা তার আগে ভাগে শেষ হয়ে গেছে ঘুমাতে যেতে পারো। আর হাই শামিন আপু আজকের কুয়াশার গল্প খুবই ভালো লেগেছে, রাজীব মিরপুর এক থেকে লিখেছে, সাইম লিখেছে শামিন আপু আজকের কুয়াশাটা অসম, থ্যাংকস এবিসি রেডিও, থ্যাংকস এভরিবডি, আসলে সবার থ্যাংকস দেওয়া উচিত পুরো কুয়াশার টিমকে, কারণ এটা টোটাল দা টিম ওয়ার্ক, এটা কোনো একার কাজ না, এবং কুয়াশার টিমের প্রত্যেকটা সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা ছাড়া এই কুয়াশার আয়োজন করা আমার পক্ষে একেবারে অসম্ভব, সম্ভবই না কোনোভাবে। আর অনেক লিখেছে সো গুড, ভালো লাগলো স্টোরিটা, একটু ভয়ও পেয়ে গেছিলাম। ভয় কিন্তু প্রত্যেকেই পায়, রহস্য থাকলেও কিন্তু একটু ভয়ের বিষয় ছিল, তখন সাউন্ড এফেক্ট সবকিছু মিলে এমন একটা আবহ তৈরি হয় যেখানে ভয় পেতেই হয়। এসআই সোহেল চিটাগাং থেকে লিখছে, আপনি তোমার ভয়েসটা সেটা আমি পড়া হয়ে গেছে। আর একদম শুরুতে লিখেছিল ইকতার সন্দীপ থেকে, জাপু আমি ইমেলে গল্প পাঠিয়েছিলাম, তো পড়েছিলাম আমি। আচ্ছা এই ফাঁকে মনে পড়ে গেল, আবার ইমেল অ্যাড্রেস যে জানিয়ে দিচ্ছি, আমাদের কুয়াশার যে ইমেল অ্যাড্রেসে তোমরা বা আপনারা গল্প পাঠাতে পারেন সেটা হচ্ছে kuasha@gmail.com। এছাড়া এবিসি রেডিওতেও পাঠানো যেতে পারে, পোস্ট করে বাই পোস্টে অথবা নিজে এসেও দিয়ে যেতে পারেন। ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, এবিসি রেডিও সেকেন্ড ফ্লোর, কারবান বাজার, ঢাকা। আর আদি সাহেবের ফ্যান পেজ আছে, চাইলে সেখানে ইনবক্সে গল্প পাঠাতে পারো, ছোট গল্প পাঠাতে পারো যেটা আমরা পড়ে দিতে পারি, যেটা আমরা পড়ে দেই নিয়মিত করে। তো আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই থাক, আজকে আমরা বিদায় নিচ্ছি। আবারও কথা হবে কুয়াশা আগামী সোমবার ঠিক একই সময় রাত 11টার খবরের পর। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।
শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.